This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। বুধবারের রাতে 11:20 হচ্ছে সময়। এই মুহূর্তে আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে শাকিল খালিদ এবং লোবান। আজকে হ্যালো 8920 একটু ব্যতিক্রম। আমরা দুজন মানুষকে আজকে হ্যালো 8920 তে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমজনের পরিচয়টা আমরা একটু পরেই জানব, তবে দ্বিতীয়জনের পরিচয়টা হবে ঠিক মধ্যরাতে গিয়ে। এই ফাঁকে বলে নেই, হ্যালো 8920 তে জীবনের গল্প বলা হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এখানে এসে আপনি আপনাদের জীবনের গল্প বলতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। এছাড়া আপনারা চাইলে টিএনটি থেকেও ফোন করতে পারেন, সে নম্বরটি হচ্ছে 9115668। আরো একবার বলি, 9115668। চলে আসুন আমাদের ফেসবুক পেজে বরাবরের মতোই। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমরা আজকের যে দুজন অতিথি আছে তার প্রথম জনের কাছে যেতে চাই। হ্যাঁ, আমরা একটু প্রথমে আপনার নামটা একটু জানি।
জি, আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ।
আব্দুল হামিদ, মানে সবাই হামিদ ভাই নামেই চেনে।
জি জি।
ওকে, চমৎকার। হামিদ ভাই, আমরা সাধারণত বেসিক কিছু জিনিস প্রশ্ন করে থাকি অনুষ্ঠান শুরু করার আগে, লাইক আপনার এই মুহূর্তে বয়স কত?
আমার এই মুহূর্তে বয়স 48।
48 বছর বয়স। আপনি জন্মেছেন কোন জেলায়?
আমি আমার গ্রামেই, বলরামপুর, বদলগাছি, মহাদেবপুর, নওগাঁ।
নওগাঁতে? মানে নওগাঁ
বদলগাছি থানা।
বদলগাছি থানাতে আপনি জন্মগ্রহণ করেছেন। শুরু করুন, আপনি একেবারে শৈশব থেকেই শুরু করুন।
শৈশবের প্রথমেই বলবো আমার আম্মার কথা, যে আমার আম্মাকে আমি মনেই পড়ে না, এত ছোট মৃত্যুবরণ করেছেন। সেই ক্ষেত্রে আমি আমার মায়ের কথা তেমন কিছুই বলতে পারবো না।
লোকজনের মুখে যা শুনেছেন,
যা শুনেছি সেটাই বলতে পারবো। তো একটা কথাই মনে পড়ছে, সেটা হচ্ছে যে আমার আম্মা যখন মৃত্যুবরণ করে, তো পরে আমি এসে আমার বড় আম্মা ছিলেন, উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে তুমি যখন খুব ছোট, 6 মাস বা 7 মাসের বয়সে তোমার আম্মা যখন মৃত্যুবরণ করেছে, মেঝে শুয়েছিল আর তুমি ওই মৃত মায়ের মুখের দুধ, বুকের দুধ খাচ্ছিলে, সেই মুহূর্তটিতে মানে আমার বড় আম্মা আমাকে নিয়ে চলে আসে, অথচ আমার আম্মা মৃত্যুবরণ করেই আছেন।
ও মাই গড। আপনার মা কি নর্মালি মারা গিয়েছিলেন নাকি কোনো ঘটনা ঘটেছিল?
না, অসুস্থ ছিলেন। মানে কিভাবে এটা আমি সঠিক বলতে পারবো না, তবে শুনেছি যে অসুখ ছিল, মারা গেছেন আর কি।
আচ্ছা আচ্ছা।
তো ওই মুহূর্তে আমার আব্বা ওখানে ছিলেন না, গ্রামে, ওই মানে দূরে কোথাও ব্যবসার জন্য চলে গেছেন।
ব্যবসা করতেন উনি?
জি।
কিসের ব্যবসা করতেন?
উনি এই যে বিভিন্ন ফেরি বা
ওই যে কসমেটিক্স নিয়ে, যে ওই যে সাজানো, ভাড়ে করে নিয়ে বাড়ি বাড়ি ঘোরা,
এগুলো নিয়ে ব্যবসা করতেন। উনি বাসায় ছিলেন না।
আচ্ছা।
এই মুহূর্তে তারপরে তো আমি কিছুই বলতে পারি না। পরবর্তীতে আমি এখান থেকে, আমাকে 7-8 মাস বয়সে আমার খালাম্মা আমাকে নিয়ে চলে যায়, সেখানেই আমি 7-8 মাস বয়স থেকে খালামার কাছে। তো আস্তে আস্তে আমি ওখানেই বেড়ে উঠি। খালামার অবস্থাও তেমন ছিল না, তা না, ওনারাও ডেলিভার। তো সেক্ষেত্রে আমার যখন আমি লেখাপড়া শুরু করি, তো লেখাপড়ার একটা তো খরচ আছে, তারা বেয়ার করার মতো ক্ষমতা ছিল না। আস্তে আস্তে আমি যখন তারপরেও প্রাইমারিতে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে দিয়েছি, তো আমার একটা ইচ্ছা যে আমি পড়ালেখা করব, মানুষ হব। পরিশেষে আমার খালাম্মা ওনারা সিদ্ধান্ত নিল যে লেখাপড়ার খরচ তো আমরা বহন করতে পারবো না, তো একে কোথাও একটু কাজে লাগাই। কিন্তু আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম, কাজে লাগালে তো আমার পড়া হবে না। তখন পার্শ্ববর্তী আমার এক চাচা থাকতেন, উনি ওই গ্রামে লজিং থাকেন, মাদ্রাসায় পড়েন। তা আমি ওই চাচা আসছে, ওনাকে বললাম যে আমার একটা লজিং এর ব্যবস্থা করলে আমার পড়ালেখাটা হয়তো বা হইতো। তখন উনি আমাকে বললেন যে তুমি তো এখন ক্লাস 3-তে পড়ো। জি। তো ঠিক আছে, আমি মাদ্রাসায় ওখানে ফোরে নিজে ভর্তি করাবো, আর একটা যদি লজিং পেয়ে যায় তাহলে তোমাকে আমি নিয়ে যাব। নেক্সট ডে প্রায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমার ওই চাচা যখন আবার গ্রামের বাড়িতে আসলেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তখন উনি আমাকে বলছেন যে হ্যাঁ, একটা লজিং পেয়েছি কিন্তু একটা শর্ত। কি শর্ত? যে ওইখানে ক্লাস ফোরে মাদ্রাসায় ভর্তি হবে, মাদ্রাসায় পড়বে, যে গ্রামে লজিং থাকবে এই লজিং মাস্টারের একটা ছেলে আছে, সে ক্লাস ফোরে পড়ে, তাকে পড়াতে হবে।
আচ্ছা।
আর তার একটা গাভী আছে, সকাল সন্ধ্যা বা সকালে বা বিকালে একটু করে ঘাস খাওয়াইতে হবে। এই শর্তে যদি হয় তাহলে লজিং রাখবে। আর ওইখানে থাকবে খাবে আর মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় কোনো টাকা পয়সা লাগবে না। তখন আমি চিন্তা করলাম যে ব্যাপারটা আমাকে ভাবতে হবে আর খালামা খালুকে বলতে হবে। খালামাকে বললাম যে খালামা আমি তো এরকম করতে চাচ্ছি, পড়ালেখা করব, তো আপনি কি বলেন? ঠিক আছে বাবা, তুমি যদি ওইখানে যাই থাকতে পারো তাহলে যাই পড়াশোনা করো। তখন চাচা মেয়েকে বলে আমি ওখানে চলে গেলাম। শর্ত এটাই ছিল, ঠিক তাই আমি গিয়ে ক্লাস ফোরে মাদ্রাসায় ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তখন ওই লজিং মাস্টারের ছেলে ক্লাস ফোরে পড়ে, আমিও ক্লাস ফোরে পড়ি।
আচ্ছা,
তো এই ক্ষেত্রে আমি তখন খুব একটা চিন্তায় পড়ে গেলাম কিভাবে কি করি। আমি ক্লাস ফোরে বেশি করে পড়াশোনা করার পরে ওই পড়াগুলি আমি রেডি করে তারপরে আবার ওর কাছে সন্ধ্যাবেলা যাইতাম তাকে পড়াইতে। তো আমি ওই পড়াগুলি সুন্দর করে তাকে পড়াই দিতে পারতাম। এইভাবে প্রায় ওখানে ক্লাস 7-8 পর্যন্ত পড়াশোনা করেছি, 7 পর্যন্ত ওই মাদ্রাসায়, ওই লজিং মাস্টার থেকেই। মানে সকাল বিকেল একটু করে তার গাভী দেখতাম, তার বাচ্চাকে পড়াইতাম, এই বিনিময়ে থেকে খেয়ে আমি ওই পড়াশোনা করেছি ক্লাস 7 পর্যন্ত। তারপরে তখন এদিকে আমার মানে খালাতো ভাই ছিল, উনি রাজশাহী ইউনিভার্সিটি তখন পড়তেন। উনি ইউনিভার্সিটি থেকে যখন আসছেন তা আসে আব্বা আম্মাকে বলছেন, আমার খালা খালুকে বলতেছেন যে বাবা ও যদি আমাদের ছোট ভাই হইত তাহলে তো এই যে আমাকে যেভাবেই হোক কষ্ট করে পড়াইতেন, ওকেও তো পড়াইতেন এরকম করে। হ্যাঁ তা ঠিক। তখন বলল যে মাদ্রাসায় পড়ে কতটুকু কি অগ্রসর হতে পারবে, জেনারেল লাইনে এসে যদি সে মেট্রিক পাস করে তো সে একটা কিছু করে খেতে পারবে। সেখান থেকে তখন আমার বড় ভাই আবার বলল যে তাহলে তুই চলে আস আমাদের মানে পাশে মহাদেবপুরে সরস্বতীপুর স্কুল, এখানে আমাকে ক্লাস মানে 7 ভর্তি করালেন।
আচ্ছা,
7-8 একবেলা হয়তো বা মাঠে কাজ করতে হয়েছে আর একবেলা মানে স্কুলে যেতে হয়েছে, এভাবে আমার পড়াশোনা চালে যাচ্ছিলাম। তো যখন SSC ফর্ম ফিল আপ হবে ঠিক সেই মুহূর্তে মানে ফর্ম ফিল আপের টাকা জমা দিতে হবে। তো এই টাকাটা জোগাড় করার জন্য আমাকে বাহিরে অনেক স্ট্রাগল করে নিয়ে আসতে হয়েছে। আর স্কুলের আরো কিছু, এই যে ক্লাস 10-এর যে আমাদের স্কুলের ছেলেরা মানে যারা বেতনভুক্ত ছিল স্যারেরা আমাকে বেতনটা মাফ করে দিয়েছিলেন। আবার কোন সময় যখন প্রথমে ভর্তি হয়েছিলাম তখন এই টাকাটা আমার স্কুলের যারা ক্লাসমেট ছিল এরা অনেকেই 4-8 এরকম করে চাঁদা তুলেও আমার স্কুলের 2-1 মাসের বেতন তারা পার করেছে। ঠিক এইভাবেই যখন আমি আস্তে আস্তে এগোচ্ছিলাম, ঠিক বন্ধু মহলের সাথে যোগাযোগ করে এইভাবেই আমি SSC ক্যান্ডিডেট যখন হলাম, আমার এই টাকাটা মানুষের কাছ থেকে জাকাত ফেতরার টাকা নিয়েও আমি এটা নিয়ে এই ফর্ম ফিল আপের টাকাটা,
কত টাকা ছিল এটা
তখন? 2300 টাকা ছিল।
আচ্ছা,
2300 টাকা আমার কাছে অনেক বেশি ছিল। তো এইভাবে আমি জোগাড় করে তারপরে SSC পরীক্ষা দিয়েছি।
আমি যদি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই, আপনি যে পরিবারে বড় হচ্ছিলেন আপনি বলছিলেন যে ওখানে আপনাকে একবেলা পড়তে হতো আর একবেলা কাজ করতে হতো, কি ধরনের কাজ করতেন?
এই যে মাঠে লাঙ্গল বাইতাম, তারপরে জমি চাষ করে মানে ক্ষেত লাগাইতাম, কৃষি কাজের সম্পূর্ণ কাজগুলি আমাকে করতে হতো আমাদের পরিবার।
সেখানে কোন ধরনের মানসিক অত্যাচার বা শারীরিক অত্যাচার যেটা হয় আর কি বাচ্চাদের মধ্যে বা অনেক সময় দেখা যায় এরকম?
জি জি জি, হ্যাঁ অনেক হয়েছিল। যেন একটা কথা মনে পড়ে যে একজনের বাসায় যখন আমি গরু চড়াইতাম, ঠিক সেই সময় মানে যার বাসায় থাকতাম তো গরুটা মাঠে নিয়ে যায় ঘাস খাওয়া আনে সন্ধ্যার পরে রাখছিলাম। তো রাখার পরে যখন মালিক বাজার থেকে এসে দেখে যে গোয়ালঘরে যায় দেখে গরুর মানে মানে পেটটা ভরে নাই,
পেটটা ভরে নাই,
ঠিক সেই মুহূর্তে বলছিল যে গরু কালকে মাঠে লাঙ্গল ভাবে এই খাওয়াতে তো তার চলবে না, এখনই মাঠে গিয়া তাড়াতাড়ি যে আবার ঘাস কেটে নিয়ে আসে গরুকে দাও। তো ওই সময় আমাকে সন্ধ্যাবেলা গিয়ে আবার ঘাস কেটে আনে গরুকে দিতে হয়েছে। তো এভাবেও আমি অতিবাহিত করছি। তারপরে আমি লেখাপড়া ছাড়ি নাই, তো আমি লেখাপড়া চালিয়ে গেছি। আমি SSC পাস করেছি।
কত সালে পাস?
82 সালে
SSC পাস করলাম। এত কষ্ট করে মানুষের বাড়িতে এরকম, এটাকে কি বলে মানে দিনমজুর থেকে
দিনমজুর,
হ্যাঁ, এবং একজনকে পড়িয়ে তারপরে আপনি SSC পাস করলেন।
আমি SSC পাস করার পরে তারপরে মানে ইন্টারে ভর্তি হয়েছি, মানে আমাদের ওখানে ধামুরহাট কলেজে। ওইখান থেকে আমি টিউশনি করেই, মোটামুটি টিউশনি করেই আমি ধামুরহাট কলেজ থেকে ইন্টার পাস করেছি 84-এ। তারপরে আমি মানে কোন দিশাহারা পেনি, কিন্তু তার পূর্বে আরেকটা স্ট্রাগল আমার ঘটে গেছে, সেটা আমি বলতে পারছি না। সেটা হলো যে যখন আমি ক্লাস 4-এর ছাত্র মাদ্রাসায় যখন জোয়ানপুরে পড়ি, তো আমি জানি না যে আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে প্রায় এক বছর আগে, কিন্তু আমাকে কেউ খবরও দেয় নাই। আর আমি ওই যে খালামার বাড়ি থেকে ছোটবেলায় চলে আসছি, এরপরে আর ওই বাড়িতে যাইনি কোনোদিনও। আমি হঠাৎ করে একজনের লোক এসে আমার গ্রামের বাড়ি থেকে এসে আমার খালামার বাড়িতে খবর দিয়েছে যে ওর আব্বা মারা গেছে। আমার খালামা আমাকে বলে নাই যে আমি কান্নাকাটি করব, পড়াশোনা বাদ দিয়ে চলে যাব হয়তোবা, উনিও বলেন নাই। তার প্রায় এক বছর পরে খবর পাইলাম যে আমার বাবা মারা গেছে। তখন আমাকে খুব খারাপ লাগছিল আর কি, ওই মুহূর্তের মধ্যে আমি যে কি করব এটাও ভাবতে পারিনি। তারপরে নিজেকে অনেক বুঝায় তারপরে আমি তখন পড়ালেখা চালিয়ে যাচ্ছিলাম। তো যখন আমি ইন্টার পাস করেছি 84-এ, তখন আমি ইউনিভার্সিটিতে ওই অনার্সে ভর্তির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছিলাম।
আচ্ছা,
তো পরীক্ষা দেওয়ার পরে কোন সাবজেক্টে আমার টিকলো না,
হলো না, ভালো করলেন
না ম্যাথেরও। আমার ইচ্ছা ছিল আমি ম্যাথে অনার্স করব, কিন্তু পরিশেষে দেখা গেল যে আমি স্ট্যাটিস্টিক্সে টিকে গেছি,
পরিসংখ্যানে।
তো পরিসংখ্যানে টিকার মানে আমার কোন ইয়ে ছিল না যে ম্যাথের উপরে ভালো পরীক্ষা হয়েছে বিধায় আমার এটা হয়ে গেছে, কিন্তু অন্যান্য সাবজেক্ট গুলিতে আরো ভালো পরীক্ষা হয়েছিল অথচ ওগুলোতে আমি পাই নাই। তখন আমার পার্শ্ববর্তী আমি একজনকে, আমার পার্শ্বের গ্রামের এক বড় ভাই ছিলেন, ওই সৈয়দ আমির আলী হলে থাকতেন 110 নম্বর রুমে, আমি ওনার কাছে গেলাম যে ভাই আমি কি করব, যে এই এই সাবজেক্টে আমি পড়াশোনা করে তো কত দূর আগাইতে পারবো কিছু বুঝতে পারিনি। তখন উনি আমাকে বললেন যে হামিদ দেখো যে এই রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হলে এই সেশন জট এসে তুমি অনার্স কমপ্লিট করতে তো পারবে না, এমনি তো তোমার যে অবস্থা সেটা তো আমি ভালো করেই জানি, তো তুমি এই এখানে ভর্তি না হয়ে তুমি পাশ কোর্সে কোথাও গিয়া যদি পাশ কোর্সের ডিগ্রি পাশ করো তাহলে 2 বছরের ডিগ্রি পাশ করার পরে তুমি একটা কিছু করতে পারবে,
চাকরি বাকরি
করতে পারবে, তো সেক্ষেত্রে তোমার জন্য সুবিধা হবে। আর রাজশাহীতে ভর্তি হয়ে কোথাও মানে অর্থ এখানে অনেক টাকা পয়সা লাগবে, এই অনার্স শেষে দেখা যাবে তুমি কমপ্লিটও করতে পারলে না আর পরবর্তীতে পড়াশোনাতে অগ্রসর হতে
পারলে না, রাইট?
জি, এক্ষেত্রে তখন আমি জিনিসটা বুঝতে পারলাম যে হ্যাঁ কথা সত্য। তো সেক্ষেত্রে আমি ওখানে প্রায় 6 মাস থাকলাম। থাকার পরে
আপনি সাবজেক্টে ভর্তি হয়েছিলেন?
জি,
স্ট্যাটিস্টিক্সে। ওকে,
তারপরে 6 মাস থাকার পরে আমি আমার চলাফেরা খুব কষ্ট হচ্ছিল, ওই ভাইয়ের কাছেই থাকছি ওই 110 নম্বর রুমে সৈয়দ আমির আলী হলের, ওখানে থাকার পরে 6 মাস পরে মানে 6 মাসের মধ্যে আমি যে কি খাবো, এটা গ্রাম থেকে আমার খালামা করতেন কি ওই চালের খুদ বাঁধে দিতেন, এই খুদগুলি নিয়ে আসে ওই হিটারে রান্না করে শুধু ওই চালের ভাতটা যে পান্তা ভাতের মতো করে খাইতাম। এভাবে চালার পরে তখন ওই ভাই বলল তুই এক কাজ কর, নওগাঁতে গিয়া পাশ কোর্সে ভর্তি হ, পাশ কোর্সে ভর্তি হলে তখন ডিগ্রি পাশ করতে পারলে তুই একটা মোটামুটি কিছু করতে পারবি। তারপরে ইয়াতেই আমি চলে আসলাম, আসার পরে সিদ্ধান্ত নিলাম তাই করবো, পাশ কোর্সে ভর্তি হবো। ঠিক এই মুহূর্তে ঢাকা ভার্সিটিতে আমি ফর্ম জমা দিয়েছিলাম একজনের হাতে, সে বলছে যে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা হবে তো তুই চলে আস, তুই চলে আস, মানে এখানে ফিজিক্স এর উপরে তোর ইয়া হয়েছে তো পরীক্ষা দে আর ম্যাথের উপরে।
তখন তো সাবজেক্ট ওয়াইজ ছিল না
পরীক্ষাগুলো? হ্যাঁ, পরীক্ষাগুলো সাবজেক্ট ওয়াইজ ছিল। তো আমি কোন যে ঢাকা আমি তো জীবনেও কোনোদিনও যাই নাই, তা আমি যাব কি করে, কিভাবে পরীক্ষা দিতে যাব? তখন এই সেই অনেক দিন পরে আমি গ্রামের বাড়িতে গেলাম, আমার সেই পৈতৃক বাড়িতে গিয়া এগুলো আলোচনা করতেই তখন আমাকে আমার এক চাচা বললেন যে আমার একবারে আমার আমার দাদা আর আমার চাচার বাবা, উনি ওনারা নিজের ভাই।
আচ্ছা,
তো সেই সুবাদে আমার চাচা হয় তো উনি ঢাকায় থাকেন। কোথায়? তখন ঠিকানা নিলাম, মহাখালীতে থাকেন। তো আমি এই ঠিকানাটুকু নিয়েই শুধু ঢাকায় চলে আসছি। এসে তখন এই মহাখালীতেই উনি আমার চাচা লাগেন, আমার এইখানে উনি চাকরি করতেন।
আচ্ছা আচ্ছা,
ছোট্ট একটা চাকরি করতেন, এই মহাখালীতেই থাকতেন, একটা কোয়ার্টারের বাসা, এখানে থাকতেন, ওই বাসায় উঠলাম আমি। উঠে তখন আমি যখন তাকে পরিচয় দিলাম উনি অবাক হয়ে গেলেন যে তুমি উমুকের ছেলে, মানে আমার আব্বার নাম ছিল বদরউদ্দিন, তুমি উমুকের ছেলে, এত বড় হয়ে গেছ, পড়াশোনা করো, তার জীবনও তো তোমাকে দেখি নাই,
কখনো দেখে নাই,
কখনো না, তো বাবা আসছো, ঠিক আছে, কোথায়? আমি বলছি এরকম আমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেবো। উনি অবাক হয়ে গেলেন যে যার কোনো অস্তিত্ব ছিল না সে এখন আর সে ঢাকা ভার্সিটিতে পড়ার জন্য ইয়া করছে, তা ঠিক আছে থাকো, আমি সেখানেই মানে থেকে মোটামুটি স্টাডি করছিলাম।
আপনার আরো ভাই বোন তো আছে না?
না,
আর কোনো ভাই বোন নাই, সৎ ভাই বোন?
সৎ ভাই আছে আমার, বড়
বড়। তো উনি কি করেন?
উনি কৃষি কাজ করে,
কৃষি কাজ করে।
জি জি।
এবং আপনার এলাকায় বিশেষ করে যে গ্রামে আপনি বড় হয়েছেন সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার আগে আর কেউ পড়াশোনা করেছেন?
না,
করেনি। আমি আমি এই জন্যই প্রশ্নগুলো জিজ্ঞেস করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া কিংবা দেশের এই যে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এইসব বিশ্ববিদ্যালয়ে পড়া এরকম ঘটনাও আছে জানা আমার, যে পুরো ইউনিয়নে হয়তো বা একজন নেই।
না এরকম
এরকম হয় কিন্তু, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আছে এরকম আছে। এবং যখন শোনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাকে দেখতে আসে রীতিমতো, সে পরিবারের একটা সম্মান বেড়ে যায়। আর আপনার মতো একটা পরিবার যেখানে মা ছোটবেলায় মারা গেছে, যেখানে এরকম একটা নিদারুণ শৈশব, সেখানে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছেন, এটা তার জন্য অবশ্যই অনেক বড় একটা ফ্যাক্ট। তারপর
তখন আমি ওখানে থেকেই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ফিজিক্সের এবং ম্যাথের উপর পরীক্ষা দিলাম। তো দুর্ভাগ্য হচ্ছে আমি টিকি নাই।
আচ্ছা,
পরে আমার চাচা আমাকে বললেন, সাহস দিলেন যে ঠিক আছে ঢাকা ভার্সিটিতে যদি নাই হয় অন্য তিতুমির কলেজ আছে বা অন্য কলেজগুলি আছে। তখন আমি আরেক আমার পাশে বাড্ডাতে একটা ফ্রেন্ড ছিল, ওই মুহূর্তে আমার একটা ফ্রেন্ডের কাছে গেলাম যে দোস্ত কি করা যাবে। তখন বলছে চল আমরা, আমি সরার্ডি কলেজে আমার এক আত্মীয় আছে, ওই সরকারি শহীদ সরার্ডি কলেজ পুরাতন ঢাকা, ওইখানে আমরা পাস কোর্সে ভর্তি হয়ে যাই।
আচ্ছা,
তখন আমি বললাম যে ভর্তি হতে তো কিছু টাকা লাগবে, আমি তো একবারে জিরো অবস্থায় আসছি ঢাকাতে। তখন দোস্ত কি করি, তো তুই আসবি কি তারপরে দেখা যাবে। তো ওইখানে গেলাম, তো বলছে ঠিক আছে ভর্তির আরো দুই মাস সময় আছে, তুমি দুই মাস পরে আসে তোমরা দুজনে ভর্তি হয়ে।
আচ্ছা,
তখন আমি তাকে বললাম যে দুই মাস কি করি, কোথায় কিছু টাকা পয়সা। এই দুই মাস আমি আসলে বলতে কি গোপনেই রিক্সা চালিয়ে এই দুই মাসে আমি টাকাটা জোগাড় করছিলাম।
প্রিয় শ্রোতা, একটা বিরতির ঘন্টা পড়ে গেছে, আমরা ছোট্ট একটা বিরতি নেব। এই যে স্ট্রাগল লাইফ, এই স্ট্রাগল লাইফ এবং শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা সবসময় একটা কথা বলি, কোনো বাকি আসলে অনুমান করা যায় না জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়াবে, কোনো বিরতিতেই আপনি অনুমান করতে পারবেন না এর পরের কোথা থেকে জীবনের গল্পটা শুরু হচ্ছে। কারণ আমরা আসলে প্রত্যেকেই জানি না যে আমাদের জীবনে আগামীকাল কি ঘটতে যাচ্ছে। জীবন এজন্যই নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। আমরা তিন মিনিট পরেই ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর আজকের এই অতিথি যিনি আছেন আব্দুল হামিদ, তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবং একই সাথে হয়ে যেতে পারেন আমাদের হ্যালো 8920 মেম্বার। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক তিন মিনিট পর।
FM 89.2 Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরছি হ্যালো 8920 তে। আপনি আছেন ABC রেডিও FM 89.2 এ, আর জি কিবরিয়া আমি আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে আমাদের অতিথি হয়ে আছেন আব্দুল হামিদ। আব্দুল হামিদের জীবনের গল্পে আমরা ফিরছি, তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনি যদি আপনার জীবনের গল্প নিয়ে আমাদের সাথে আসতে চান, আমাদেরকে সঙ্গী করে লাখো মানুষের কাছে আপনার কথা পৌঁছে দিতে চান, হয়তো কিছুই দিতে পারবো না, দু ঘন্টা সময় দিতে পারবো মন খুলে বলার জন্য, আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আপনি আরেকটি নাম্বার আছে আমাদের পুরনো নাম্বার, সেই নাম্বারও ফোন করতে পারেন 9115668। আমি আবারও বলছি 9115668। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। জি, আপনি রিক্সা চালানোর কথা বলছিলেন, তারপর?
জি, তখন আমার বন্ধুর সাথে মানে কথা বললাম, সে আমাকে বলছিল যে এখন তো এই মুহূর্তে এত শর্ট টাইম, কোথাও তোর পরিচিত হয় নাই যে একটা টিউশনই করবি, এরকম তো নাই, তো মানে এখন কলেজে ভর্তিও হতে হবে, তো এখন কি করা যাবে। তখন ডিসিশন ওই বলছিল যে আর তো কোনো উপায় নাই, আমারও যে এরকম কোনো মানে আমি ধনী না যে তোকে কিছু সাহায্য করব।
ও তখন কি করত?
ও আমার সাথে পড়াশোনা করত, ওর ঢাকায়, ওর বাড়ি হচ্ছে বাড্ডাতে।
আচ্ছা,
ও বাড়ি ঢাকাতেই, ওর আব্বা ছোট পান দোকান করত।
ওকে,
সে আমাকে এই পরামর্শটা দিয়েছিল যে আমরা দুজনে এখান থেকে হেঁটে যাইতাম সেই সরার্ডি কলেজে।
আচ্ছা আচ্ছা।
তারপরে সে আমাকে বলছিল যে দোস্ত এই টাকাটা অন্তত মিনিমাম যে টাকাটা সেটা তো জোগাড় করতে হবে। তখন আমি কি করি, ওকে বললাম দোস্ত কি করা যাবে, তখন বাড্ডারই একটা গ্যারেজের মানে রিক্সা ঠিক করলো। আমি এটাই চিন্তা করছিলাম যে জীবনে তো কোনোদিনও রিক্সা চালাইও নেই, কিভাবে রিক্সা চালায়। তো একজনকে বললাম, তো উনি এখন আমাকে বলছেন যে আপনি উঠেন, আমি একটু মানে দেখি আপনাকে চেষ্টা করাই আপনি পারবেন কিনা। তখন উনি আমাকে একটু হ্যান্ডেল ধরায় কিভাবে কি করছে চালাইতে হয়, ওইভাবে উনি আমাকে একটু ডিরেকশন দিলেন। তো সকালে একটু দেখলাম, তারপরে বিকালে আর একটা মাঠে একটু দেখলাম, দেখা তিন দিন পরে ঠিকই আমি এটা চালাই নিয়ে আস্তে আস্তে, মানে এটা আমার বাসার যেন কেউ না জানতে পারে, এই ইয়েতে আমি বেশ এক মাস পনেরো দিনের মতো।
আপনি তো এটা আপনার জন্য এক অর্থে অ্যাডভেঞ্চার, এক অর্থে খুব কষ্টের। আমাদের এখানে শ্রোতা যারা আছেন তারা হয়তো ভাবি দেখবেন, আপনি তো ঢাকা শহর সেরকম একটা চিন্তা না, সেই
না 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 না।
তাহলে কিভাবে প্যাসেঞ্জার নিতেন, কিভাবে কোথায় যেতেন?
আমি শুধুমাত্র বাড্ডাতেই চালাইতাম। ওই আমার যে আমার বন্ধুটার নাম মহাসেন ছিল, ও আমাকে ডিরেকশন দিত যে দোস্ত এই রিক্সা ছেড়ে দিয়ে কোথাও যাবি না, কারণ এই রিক্সা এখানে যদি কেউ তোর কাছ থেকে কেড়ে নেয় তাহলে তোর সর্বস্ব চলে যাবে, আর ওর মানে ক্ষতিপূরণ দিতে হবে, সেই জন্য এমন ইয়ে করে চালাবি কাছে কাছে, তো জাস্ট এই টাকাটুকু দরকার। তারপরে টিউশনের ব্যবস্থা আমি একটা ব্যবস্থা করি।
কত টাকা দরকার ছিল ওই সময়?
তখন প্রায় সাতশো টাকার মতো লাগত,
সাতশো টাকা ভর্তি হতে।
জি জি জি।
এই সাতশো টাকার জন্য আপনি রিক্সা চালাচ্ছেন?
জি। আমি তখন মানে তাকে বললাম যে দোস্ত ঠিক আছে, আমি যদ্দূর চেষ্টা করি তোর আশেপাশে থাকে, আমি কাজটা করতে পারি কিনা দেখি। তো দেখি হ্যাঁ ঠিক মানে দেড় মাসের মধ্যে আমার খরচ চালিয়ে মোটামুটি আমি সাত আটশো টাকা মানে এভাবে রিক্সা চালিয়ে জোগাড় করতে পেরেছি। তারপরে সে ওই রিক্সা দেওয়ার পরে আমরা দুজনে তখন এই সরাদ্দি কলেজে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে দুজনেই ওখানে আমরা রামপুরাতে হেঁটে যাইতাম।
আচ্ছা।
এই ইয়েতে সরাদ্দিতে যাওয়ার টাকা ছিল না, থাকতো না, পকেটে হয়তো আট আনা বা এক টাকা থাকতো। তখন এইভাবে আমরা তখন করলাম যে দুজনে যে টিউশনে, ও টিউশনি করতো আমি টিউশনি করতাম, তখন বেশ আস্তে আস্তে আমাদের টিউশনের ইয়েটা বেড়ে গেল। তো তারপরেই আমার একটা চাকরি হলো এই মর্নিং সান প্রিক্যাডেন্ট হাই স্কুলে শিক্ষক হিসাবে। তখন সেখানে তারা আমাকে আটশো টাকা বেতন দিবে।
ওকে।
ওই আটশো টাকা বেতনের চাকরিতে আমি এগ্রি হয়ে গেলাম
ওই সময়টাতে।
জি, কারণ আমাকে চলতে হবে, পড়াশোনা করতে হবে। আর তখন একটা ইয়ে ছিল যে এই মর্নিং সান স্কুলের ছাত্রছাত্রীদের টিউশনি করলে আমরা বেশি পয়সা পেতাম।
আচ্ছা।
এইটা একটা আমার খুব ইয়া জাগলো, আর পড়াশোনা আমার চালিয়ে যেতে পারবো, আমার আর কোনো সমস্যা হবে না। তখন আমি ওখানে মর্নিং সান স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করলাম। করার পরে আমাকে আটশো টাকা দিত, আর তখন আমি ওই পাশাপাশি টিউশনিও চালাইতাম আর আমরা দুজনে কলেজেও যাইতাম। ঠিক এমনি ভাবে আমাদের ইয়েটা পড়াশোনা চলতে থাকলো। তারপরে আমি এভাবে স্কুল চালাচ্ছি, তারপর টিউশনে চালাচ্ছি, মোটামুটি আমার আর্ন আসছে। তাতে আমি বুঝতে পারলাম যে আমি মোটামুটি পড়াশোনা চালিয়ে যেতে পারবো, মোটামুটি একটা পর্যায়ে আসলাম। যে বাসায় আমি থাকি আমার চাচার বাসায়, ওনার মেয়ে আছে, তো ওনার মেয়েটা ক্লাস সেভেনে পড়ে।
আচ্ছা।
তার সাথে আমার মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। পরে আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি, ওনাদের বাসায় থাকি। তো একবারে হঠাৎ করে রাজশাহী থেকে একটা মানে আমার এক ফ্রেন্ড চিঠি লিখলো যে দোস্ত তোর তো এখানে ভর্তি আছে, তো এইখানেও তো পরীক্ষার জন্য ডাকছে, তোকে তো আসতে হয়, না হলে এটাও বাতিল হয়ে যাবে। তো বাতিল হয়ে যাবে, তুই কি করবি, দেখ তাড়াতাড়ি এখানে আস, প্রথম সেমিস্টার পরীক্ষা, তুই পরীক্ষায় অংশগ্রহণ কর
রাজশাহীতে।
তখন ও আর মানে কিছুতেই ইয়ে করতেছে না, আমি তখন তাকে আবার একটা চিঠি লিখলাম, তখন তো ফোন না, চিঠির মাধ্যমে। তো আমাকে বলল যে দোস্ত তুই আস, আমি একটা চিঠি লিখলাম যে দেখ আমি এখানে একটা চাকরি করি আর এখানে পাস কোর্সে ভর্তি হয়েছি, পড়াশোনা করছি আর আমি এখানে কিছুটা আর্ন করে আমার পড়াশোনাটা এখানে চালিয়ে যেতে পারবো। তুই যদি ওখানে আর্ন করিস কিন্তু এখানে আসে পরীক্ষাটা দে, অন্তত প্রথম সেমিস্টারটা পরীক্ষা দে।
প্রথম সেমিস্টার তো ছিল না, প্রথম বর্ষ ছিল,
প্রথম বর্ষ। জি। তখন মহাসেন বলল যে তাহলে তুই দেখ পরীক্ষাটা দিতে পারিস কিনা। তখন আমি স্কুলে কি করব, তো স্কুলে মাস দু তিনেক ছুটি নেই। তখন আমি ছুটির দরখাস্ত প্লেস করলাম, বললাম যে আমি তো পরীক্ষা দিতে যাব, আমাকে একটু দয়া করে আমাকে ছুটি দেন। তখন তারা অ্যালাউ করলেন, আমি চলে গেলাম রাজশাহীতে। আমি ওই আমির আলী হলেই গেলাম, গিয়ে ওইখানে যখন গেছি ঠিক মানে পরীক্ষাটা লেন্দি হচ্ছিল, প্রায় দুই মাস লেগে যাবে পরীক্ষা। 15 দিন পরে আমার একটা ঘটনা ঘটে গেল, সেটা হলো যে আমার ঢাকা থেকে আমি আমার চাচার বাসায় থাকতাম, তো চাচি আমার কাছে চিঠি লিখেছে।
চাচি?
জি, চাচি চিঠি লিখছে যে মানে অনেকদিন চলে গেছস, যাই কোনো চিঠিপত্র দেশ নাই, তো আমার মানে আমার চাচির মেয়ের নাম হলো জেসমিন, তো জেসমিন তোর কথা বলছিল, তো অনেকদিন গিয়েছে ভাইয়া, চিঠি লেখে নাই, তো তুই কেমন আছিস, পড়াশোনা পরীক্ষা কেমন হচ্ছে এটা একটু জানাস, আর এদিকে আমার শরীরটা ভালো না, আমার চাচি তেমন লেখাপড়া জানতেন না, খুব ভাঙ্গা ভাঙ্গা দিয়েতে একটা শব্দ লিখছে, জেসমিনের সর্দি লেগেছে, এই কথাটা বুঝাইতে না পারে উনি ভাঙ্গে কেমন করে যেন লেখছে, লেখা হয়ে গেছে জেসমিনের শাদী হয়েছে। আমি তো তখন অবাক হয়ে গেলাম, কি কি বলে, আমি 15 দিন হলাম আসলাম, আমি তখন কি মানে, আর পরীক্ষা পরের দিন পরীক্ষাটা দিলাম, দেওয়ার পরে আমি আর থাকতে পারি নাই, না আমি চলে আসছি, আসে মানে বাড়ির পাশে পাশে মানে ঘুরতেছিলাম, কি ব্যাপার, জেসমিনের শাদী হলো, আমাকে জানালো না, আমার তো আর ভালোই লাগে না, যেহেতু তার সাথে আমার পরিচয় হয়ে গেছে।
পরিচয় বলতে কি আপনাদের মধ্যে কথোপকথন এরকম হয়ে গিয়েছিল যে আপনারা দুজনকে পছন্দ করেন?
হ্যাঁ, পছন্দ করি।
ওকে ওকে।
পরে আমি তখন মানে মহাসিনের কাছে গেলাম, বাসায় ঢুকি নাই, ঢাকা এসে পড়ছি, কিন্তু মহাসিনের কাছে গেলাম, মহাসিনে বললাম মহাসিন এরকম ব্যাপার, কি অবস্থা, তখন বলছে আচ্ছা তুই চল, আমি সন্ধ্যাবেলা যাবো নি চাচার কাছে, যাই কথা বলবো। তখন আসতে তখন মহাসিন এই নিয়ে সন্ধ্যাবেলা তখন আমাকে নিয়ে আসতেছিল, বাসায় ঢুকি না, এরকম কোনো আলামত
না,
চাচি আমাকে বললেন যে বাবা তুই হঠাৎ করে কখন আসলি, আসো বসো, তারপর মহাসিন আসছে, মহাসিন বলল যে মহাসিন বসো। তখন আমি আশেপাশে দেখছি যে বিয়ের কোন আলামত আছে কিনা, তখন মহাসিন আমাকে বলছে কি ব্যাপার তুই এত আপসেট হচ্ছিস কেন, তখন আমি তাকে খুলে বললাম দোস্ত এরকম ব্যাপার যে চিঠিটা লিখছে এইভাবে, তখন দেখি চিঠিটা, ওই তখন মহাসিন অন্য এক রুমে চিঠি পড়ে ও হাসতেছে, আরে বোকা এটা ওইভাবে না, ওই চাষি লিখতে চাইছে যে জেসমিনের সর্দি হয়েছে, কিন্তু এটা উনি লিখতে তো জানেন না, লিখছে জেসমিনের শাদী হয়েছে তুই চিন্তা করিস না। পরে তখন আমি জেসমিনকে ডাকলাম, আবার জিজ্ঞেস করলাম, বলছে না 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 এরকম কোনো কিছু তো নয়। সে তারপরে আমি এভাবে থাকলাম, আর রাজশাহীতে যায় নাই, এই
রাজশাহীর পরীক্ষাটা হলো না,
হলো না।
তখন শব্দের বানান কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন, অনেক সময় সবকিছু উল্টো, এই জন্য বলা এভরি লিটল থিং ইজ ইম্পর্টেন্ট।
জি জি।
ওকে।
পরে আমি আর তখন আবার মর্নিং সান স্কুলে যোগদান করলাম, যোগদানের পরে যথারীতি আমার পড়াশোনা এইভাবেই চলছিল, ডিগ্রি পাস পরীক্ষা দিলাম, পরীক্ষার পরে আমার চাচা বললেন যে বাবা আমার মেয়েটা আছে, বিয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করো। পরে বেশি অলরেডি হয়ে গেল।
কোন ক্লাসে পড়তো তখন জেসমিন?
ক্লাস 6 থেকে 7 এ উঠছে।
একেবারেই খাঁটি বাল্য বিবাহ যেটাকে বলে। ওকে।
তো তারপরে বিয়ে শাদী হলো, তারপরে আমাদের তো এইভাবেই চলছে, সংসারও ঠিক এভাবেই আমি মেনটেন করার চেষ্টা করছি, ওদিকে মর্নিং সান স্কুল চালাই। তো ঠিক এই মুহূর্তে আমি একদিন মডেল স্কুলে আমি চলে গেলাম মাগরিবের নামাজ পড়তে, মাগরিবের নামাজ পড়ে বের হইতেই দেখি যে এই যে একটা স্কুল আছে সেখানে একটা রুমের ভিতরে মোমবাতি জ্বলছে, কয়েকটা ছেলে মেয়ে আছে 8-10টা, একজন বয়স্ক ভদ্রলোক আছেন, তো আমি মোমবাতি জ্বালানো দেখে আমি আস্তে করে ভিতরে ঢুকলাম, সালাম দিয়ে বললাম, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল এখানে আপনি কি করেন, তো বলছে বাবা আমি এখানে এই ছোট ছোট বাচ্চারা আছে এরা চাকরি করে, কেউ মানে পানের দোকান, কারো কারে রিক্সা চালায়, এরকম ছেলে ফেলে দিক নিয়ে আমি এই রুমটা নিয়ে 8-10টা ছেলে মেয়ে নিয়ে আমি এমনি পড়াই। তখন এটা দেখে আমার খুব ভালো লাগলো যে একটা রিক্সা চালার ছেলে, তারপরে পানের দোকান, হোটেল বয়, এগুলোকে নিয়ে আপনি পড়াশোনা করেছেন, এরা কি আপনাকে পয়সা টয়সা দেয়? কাছে না, আমি কোনো পয়সা নেই নাই। উনি পরিচয় দিল যে উনি এই পাবলিক হেলথ ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে চাকরি করেন, উনি খুব ছোট চাকরি করতেন, তো আমি এখানে চাকরি করি, তারপরে আমি সন্ধ্যাবেলা কি করব, এখানে বসে বসে এই ছেলে দেখলে পড়াশোনা করায়। তখন আমার খুবই ভালো লাগলো, শৈশব কথা মনে পড়ল যে আমি তো ঠিক এইভাবে কষ্ট করে লেখাপড়া করছি, সেই ছেলেরা এখানে আছে, তো এদেরকে হয়তো বা আমি জ্ঞান দিলে এরা আরো বেশি পড়াশোনা করতে পারবে। তখন আমি ওনাকে বললাম যে আঙ্কেল, আমি যদি এখানে এসে আপনার এখানে সন্ধ্যাবেলা যদি আমি একটু পড়াই, তো তাহলে আপনি কি আমাকে আসতে দিবেন? বলছি আমি তো ওয়েলকাম জানাবো, আমার চাকরি শেষ আর মাত্র দুই এক মাস আছি, তো এরকম কেউ তো এখনো এসে আমাকে বলে নাই যে এরকম আমি এমনি পড়াবো, তো তাহলে তুমি যদি আসো তাহলে আমি তোমাকে এটা আমি পড়ানোর ব্যবস্থা করে দেব। তখনই আমি শুরু করলাম যে ঠিক আছে, আমি ওনাকে কথা দিলাম যে ঠিক আছে আমি সন্ধ্যাবেলার পরে আমি এখানে আপনার এই ছেলে মেয়েদের পড়াবো।
আমি একটু জানি যে ওখানকার সিচুয়েশনটা কি ছিল, এমনি একটা রুমের মধ্যে উনি পড়াচ্ছেন ব্যক্তিগত ভাবে নাকি ওটা একটা প্রতিষ্ঠানে ছিল?
মানে ওটা সরকারি একটা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল, তো উনি ওই এলাকারই লোক আর স্থানীয় মান্যগণ্য লোকেরা ওইখানে ওনাকে বলছে যে পড়াইতে, উনি পড়াইতেন
না। এটা কি প্রতিষ্ঠানের ভেতরে উনি যাদের
প্রতিষ্ঠানের ভেতরেই
ভেতরে ওটা পড়াতেন, কিন্তু আলটিমেটলি ওদেরকে না পড়ালেও কোনো সমস্যা নেই, উনি ব্যক্তি উদ্যোগে
সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে।
আচ্ছা আচ্ছা,
ব্যক্তি উদ্যোগে
একটা প্রাইমারি স্কুল ছিল, প্রাইমারি স্কুলের একটা কক্ষ সন্ধ্যার সময় খুলে দেওয়া হয়েছে,
খুলে দেওয়া হয়েছে।
আচ্ছা, ওকে।
দিনের বেলা তো প্রাইমারি মানে স্কুলই চলে, কিন্তু সন্ধ্যার পরে মাগরিবের পরে
নিজ উদ্যোগে সম্পূর্ণ পড়ান এটা। ওকে ওকে।
তখন আমাকে বললেন যে ঠিক আছে তুমি আসো। তখন আমি এটা যাই, তখন ওইটার দায়িত্ব নিলাম। তিন মাস পরে উনি রিটায়ার্ড হয়ে গেলেন। রিটায়ার্ডের পরে উনি
রিটায়ার কোথা থেকে রিটায়ার হলেন?
এই যে উনি ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে চাকরি করতেন,
ওখান থেকে তিনি
রিটায়ার্ড হয়ে গেলেন। আর রিটায়ার্ডের পরে উনি চলে গেলেন, বাড়িতে চলে গেছেন, আর এখানে আর দেখার মতো কেউ নেই। তখন আমি এটাকে দেখলাম, দায়িত্ব নিয়ে আমি তখন এটা চালাইলাম, ওয়ান থেকে টু থ্রি ছোট ছোট বাচ্চারা, মানে ছোট ছোট ক্লাস পড়তো, বাচ্চারা বড় বাট ছোট ছোট ক্লাস, ওয়ান টু থ্রি ফোর এরকম পড়ত, আট দশটা ছেলে মেয়ে ছিল। তখন থেকে আমি এটা শুরু করলাম। পরে আমি টিউশনই করতাম, ওই এলাকার অনেক টিউশনই করতাম, পাশেই একটা বড় ফ্যাক্টরি ছিল।
আচ্ছা,
এই বড় ফ্যাক্টরি থেকে আমি একটা লাইট নিলাম, ওই মালিকই আমাকে বললো ঠিক আছে মোমবাতি আর কতদিন চালাবে, একটা লাইট নেও। এই ওখান থেকে ওই লাইট দিয়ে আমি এই স্কুলটার ওই ছেলে মেয়েদের পড়ানো শুরু করলাম।
এই যে মোমবাতি কিংবা এই যে লাইট, এই যে বই খাতা, কিছু তো কিছু খরচ হয়, এই খরচগুলো কোথেকে আসতো?
জি, তখন ওই বই তো ছোট ছোট মানে ওই বাল্য শিক্ষা বইগুলি ছিল, এই বইগুলি তারা নিজেরাই কিনত। তখন
এরা কারা ছিল মূলত? রিক্সাচালক,
রিক্সাচালক মানে ক্যান্টিন বই, তারপরে টোকায়ের ছেলে পেলে কাগজ পুরাইতো, এরাই যাইতো সেখানে।
আচ্ছা,
মানে অল্প কয়েকটা ছাত্র, যখন আমি শুরু পাইছি তখন দশটা এগারোটা ছেলে পাইছি। পরে আমি মর্নিং সান স্কুলে দিনের বেলা চাকরি করতাম, তো একদিন আমি মানে আটশো টাকা বেতন আমাকে দিত, একবারে ওখান থেকে আটশো টাকা বেতন নিয়ে সেখান থেকে চারশো টাকা আমি এই পোস্টার ছাপাইছি।
আচ্ছা,
পোস্টার ছাপায়ে ছাত্র ভর্তির জন্য পোস্টার ছাপাইলাম যে ওয়ান থেকে টেন পর্যন্ত ছাত্র ছাত্রী নিব, পোস্টার ছাপালাম। পাশে সবির আর্ট প্রেস একটা এখনো আছে, ওই নি ভদ্রলোক আমাকে চিনতেন, ওনার আশেপাশে অনেক আমি টিউশনই করতাম, এর পরিচয় হয়ে গেছে। তো উনি আমাকে হেল্প করলেন, চারশো টাকাতে অনেক পোস্টার উনি দিলেন, এই পোস্টারগুলি লাগাইলাম।
আমি একটু আপনার জানার জন্যই বলছি, একটা হচ্ছে আপনি কিছু ছেলে মেয়েদেরকে নিয়ে অক্ষর জ্ঞান দিচ্ছেন।
জি জি।
আরেকটা হচ্ছে যেটা, যে এখানে এটা কোনো প্রতিষ্ঠানও না, কারণ এটার একটা কোনো ফরমেশন তখন পর্যন্ত হয়নি, এবং ক্লাসরুম আপনারা কোন রকম তাদের দয়া দাক্ষিণ্য ওখানে থাকে না। আমি যতটুকু বুঝি প্রাইমারি স্কুল সন্ধ্যার সময় খুলে দেয় বলেই আপনারা আছেন সেখানে, আপনি ওয়ান থেকে টেন পর্যন্ত ভর্তি করবেন সাহসটা একটা বেশি?
হ্যাঁ, এটা বলছিলাম যে ওইখানকার যে কর্তৃপক্ষ মানে চেয়ারম্যান আর কি, কমিশনার বর্তমানে উনি এখনো আছেন শামসুদ্দিন সাহেব, সাবেক কমিশনার, ওই এলাকার সব মানে জমিদাতার ছেলে, তো ওইটাই হলো সরকারি প্রাইমারি বিদ্যালয়, তাই সেখানে মসজিদ আছে, উপরে প্রতিষ্ঠিত একটা হাই স্কুল আছে, মডেল স্কুল, তো ওনারা আমাকে চিনছেন। তো ওই প্রথম যখন ওই মোমবাতি লাইট জ্বলছে পাশে ওই বড় ফ্যাক্টরি থেকে লাইট নিলাম, তো লাইটের আলো দেখে ওই মানে শামসুদ্দিন সাহেব একদিন হঠাৎ করে রুমে ঢুকছেন, ঢুকে বলছে যে বাবা তুমি কে? তো বলছে যে আমি তো এরকম, তো এখানে তো আনোয়ার মুন্সি ছিলেন, তো আনোয়ার মুন্সি তো উনি চলে গেছে, আমি জানি এটা তো আর চলার কথা না, তো তুমি কোথা থেকে আসছো, তোমার নাম কি? তখন আমি বললাম যে আমার নাম আব্দুল হামিদ, তো আমি উনি ওনার সাথে পরিচয় হয়ে উনি আমাকে পড়তে দিয়েছেন, এখানে আমি এখানে ইয়া করছি তো পড়াচ্ছি ছেলেদের কেমনি। তখন উনি আমাকে জড়ায় ধরে কান্দে দিলেন, বলছে আমার বাবার নাম আব্দুল হামিদ, এই জমি তুমি সব আমার বাবার।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকের এই জীবনের গল্পটি আমাদেরকে কি সাথ দেবে এবং শেষ পর্যন্ত আমরা কোথায় দাঁড়াবো সেটাই হচ্ছে বিষয়। আমরা বলেছিলাম যে এর আগে যখন বিরতি নিচ্ছি আমরা, তখন সেটা আমাদেরকে কোনোভাবে আঁচ করতে দেয়নি যে পরের বিরতি আসলে কোথায় গিয়ে থামবে। একইভাবে আমরা যখন এই পর্যায়ে বিরতি নিচ্ছি, পরের বিরতিতে আমরা কোথায় গিয়ে থাকবো আমরা জানি না। আমরা ঠিক 12:06 ফিরে আসতে চাই। আর আপনাদের সবাইকে বলছি, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। আর আজকের এই ব্যক্তিটিকে, আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান, আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 hello8920। প্লিজ ওখানে লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06। 12:06 প্রিয় শ্রোতা, আপনাদের আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া আপনার সঙ্গে এই মুহূর্তে আমি, এবং আপনি শুনছেন বিবিসি রেডিও FM 89.2 হ্যালো 8920 তে। আজকে জীবনের গল্প বলছে এখানে আব্দুল হামিদ, তার জীবনের গল্পে আমরা আবারও ফিরব। তার আগে আপনাকে বলছি, আপনার জীবনের গল্প যদি আপনি হ্যালো 8920 তে এসে বলতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এবং আগের নম্বরটিও রয়েছে 9115668। আবারও বলছি 9115668। ফেসবুকে যারা চলে আসেননি, এক্ষণে চলে আসুন ফেসবুকে। আব্দুল হামিদের ছবি দিয়ে দেওয়া হয়েছে ওখানে, তাকে দেখে অনেকেই রিকগনাইজ করতে পারবেন, এই সমাজেরই খুব পরিচিত একজন সে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গেলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। ওকে, যেখানে আমরা ছিলাম, যে ভদ্রলোকের ইনস্টিটিউশন ওটা, এবং যেখানে আপনি রাতারবেলা পড়াতেন, সেই ভদ্রলোক মানে সেই মালিক কমিশনার বোধ হয় না ওলাকার?
জি জি।
কি নাম যেন ছিল?
শামসুদ্দিন।
শামসুদ্দিন, উনি আপনাকে জড়িয়ে ধরে বললেন যে আপনার নাম আর ওনার বাবার নাম সেম।
জি।
তারপরে ঘটনাগুলো শুনি আমরা।
তখন উনি আমাকে বললেন যে ঠিক আছে, তুমি এটা চালিয়ে যাও, বাইরের যে সমস্ত সাপোর্ট দেওয়া লাগে আমি তোমাকে দেব, যেহেতু আমার বাবারই প্রতিষ্ঠান, তো তুমি এটা চালাও। আমি
কি নাম ছিল স্কুলের?
ওইটা সরকারি আব্দুল হামিদ দর্জি প্রাথমিক বিদ্যালয়।
সরকারি আব্দুল হামিদ দর্জি প্রাথমিক বিদ্যালয় সে সময় নাম ছিল ওইটা, এবং তারপরে ওই প্রতিষ্ঠানে রাতের বেলা আপনারা এইসব ছেলেদেরকে পড়াতেন। হ্যাঁ, তারপর
তখন আমি ওনাকে, উনি আমাকে বললেন যে তাহলে এটা ছাত্রছাত্রী যাতে যেন বেশি হয় সেই ব্যবস্থা তুমি করো, আর রুম টুম লাগলে আমি এটা ব্যবস্থা করে দেব। তখন আমি ওই পোস্টার সাফায়ে 1-10 পর্যন্ত আমি পোস্টারটা সাফায় দিলাম।
আচ্ছা, তখন আপনি টিচার কিভাবে আসবে, কারা টিচার হবে কিচ্ছু জানেন
না,
আপনি একা?
আমি একা। দেওয়ার পরে, তখন পোস্টার সাফায় দেওয়ার পরে আমি 1-10 পর্যন্ত পোস্টার যেগুলো দিলাম, দেওয়ার পরে তখন অনেক ছেলে পেলে আসছিল। আসার পরে তখন ওই প্রথমেই আমাদের প্রায় 150 ছাত্রছাত্রী, আর ক্লাস টেনে তখন যাই হলো প্রায় 19 জনের মতো, ক্লাস নাইনে রেজিস্ট্রেশন করলাম, 19 জনের মতো। তো তার পূর্বে আমি এই 9-এ রেজিস্ট্রেশন করব তার এই ব্যাপারটা আগেই চিন্তা করছিলাম। তো ওই কালিহাতি টাঙ্গাইল ইসাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ওনার সাথে আমার একদিন এই মহাখালীতে দেখা, মানে শিক্ষা ব্যাপারেই আলোচনা করতে করতে ওনার সাথে পরিচয়। তো বলছে আমি তো এটা ক্লাস 9 খুলতে চাচ্ছিলাম, কিভাবে কি করব এটা তো আমি জানি না। তখন উনি বলছেন যে ঠিক আছে, আপনি আমার স্কুলে ছাত্রগুলো দিয়ে দিন, আমার স্কুলে ছাত্র নাই। ওনার স্কুল তখন সবে মাত্র মানে স্টার্ট করছেন, কিন্তু এমপিভুক্ত হয় নাই। তো বলছে আমার স্কুলে ছাত্র দরকার, আপনি দিয়ে। তখন আমি প্রথমে 21 ছাত্র দিলাম। 21 ছাত্র দেওয়ার মধ্যে ওই 21 জনের মধ্যে সবাই চাকরিজীবী ছিল।
কি করতো এরা?
এরা যে কেউ ইলেকট্রিক্যাল কাজ করতো মানুষের বাসায়, কেউ নিউডিএসএস বাসায় করতো, কেউ ওয়ার্কশপে গ্যারেজে চাকরি করতো, এইরকম অনেক। আর হলো এই একজনের বাসায় যে নিউডিএসএস মানে মেজর জেনারেল বাসায় চাকরি করতো ওনারা, ওদের
বাসায় কাজের লোক।
জি জি জি, কাজের লোক বেশি ছিল। তো আর ওয়্যারলেস গেটেই একটা পিডিবি অফিস আছে, তখন ওই পিডিবির ডাইরেক্টরের বাসারই একটা ছেলে আমার ওই স্কুলে নাইনে ভর্তি হয়েছিল।
আচ্ছা,
তো পড়াশোনা ও করছে, করার পরে তখন ও যখন এসএসসি পরীক্ষা দিতে গেল 86 প্রথম ব্যাচ, তো ও তখন ভালো রেজাল্ট করলো ওই টাঙ্গাইলে গিয়া।
মানে আমি ঠিক বুঝলাম না, টাঙ্গাইলে গেল মানে?
মানে আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছে টাঙ্গাইল ইসাপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে, আর আমার এখান থেকে এই সিটির মধ্যে কেউ নিতে চায় না, কারণ দিনে চাকরি করে ক্লাস করতে পারবে না, ওদেরকে নেওয়া যাবে না, আর ওরা বেশি অ্যামাউন্ট চায়, মানে রেজিস্ট্রেশনের সময় বা মানে পুরা দুই বছরের 9-10 টাকা বেতন নেবে, তারপরে এই টেস্টে অ্যালাউ হলে তারপরে টেস্টের অতিরিক্ত যে ফিগুলি এগুলো দিতে হবে, কিন্তু এরা তা দেওয়ার মতো ক্ষমতা নেই। কিন্তু ওই টাঙ্গাইল ইসাপুরে উনি শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি যেটা সেটা নিতেন, 100 বা 150 এটা নিতেন, এটা দেওয়ার পক্ষে ছাত্ররা ছিল, আর আমি এখানে কিছুই নিতাম না তখন। তখন ওই মানে ওইখানে যে রেজিস্ট্রেশনের টাকাটা শুধু সেটাই দিতেন। তারপরে নাইনে এখানে পড়াশোনা করছে, আমি এখানে নিজেই মানে তাদেরকে পড়াইতাম, আমার বন্ধু মহসিন ওকে ডাকে নিয়ে আসছিলাম, তারপরে আমি পাশে এই এলাকায় যে ছেলেদেরকে আমি টিউশন দিতাম, প্রাইভেট পড়াতাম, ওদেরকে বলতাম যে তোমরা কমপক্ষে একটা ঘন্টা হলো সন্ধ্যাবেলায় এসে এই 3, 4 বা 8, 9 এর ছেলেদেরকে একটু বাংলা ইংরেজি হলেও একটু পড়াই দিও। আর আমি মেনলি মানে সব সাবজেক্টই নিতাম, ইংরেজি, অঙ্ক, মানে বাংলা, বিজ্ঞান, এগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো আমি নিতে পারতাম।
আপনি সবই কি একযোগে পড়াতেন? আপনি বলছেন যে আপনি সব ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, কিভাবে সম্ভব?
আমি ওই ক্লাস 9 এর যে ছেলেগুলো ছিল প্রথম ঘন্টা ওদেরকে ক্লাস 1-2 এ দিয়ে দিতাম।
আচ্ছা,
আর মানে ক্লাস 10 এ যারা থাকতো তাদের 6-7 এরকম দিতাম। দেওয়ার পরে 1 থেকে 6-7-8 যখন ছুটি হয়ে যেত ওরা 2-1 ঘন্টার মধ্যে চলে যেত।
আচ্ছা,
তারপরে আবার আমরা 9টা থেকে 11টা পর্যন্ত ওই ক্লাস 9-10 পড়াইতাম, আমার বন্ধু আরো 2-1টা সঙ্গে করে নিয়ে এটা চালালাম। এইভাবে যখন প্রথম ব্যাচটা 86 সালে যখন আমার টাঙ্গাইলে গেল, তখন ওরা সবাই, আমার 21 জন ছাত্রছাত্রী ছিল, ছাত্রী ছিল 2 জন, এরা সবাই পাস করছে, তার মধ্যে একটা ছেলে তখন ফার্স্ট ডিভিশন পাইছে, সেই ছেলেটাই ছিল পিডিবির ডাইরেক্টর বাসা চাকরি করত।
ওকে, এটা কত সালে? 86 সালে।
86 সালে,
মাই গুডনেস। তখন তো কি ছিল, ম্যাট্রিক ছিল নাকি এসএসসি ছিল?
এসএসসি ম্যাট্রিক আর কি,
ম্যাট্রিক বলতো,
এসএসসি বলতো।
এরা যারা সবাই মানুষের পাশে কাজ করে পড়াশোনা করে তারা,
জি জি,
এই দুজন ছাত্রী কারা ছিল আপনার প্রথম ব্যাচের? এই দুজন বললেন যে 21 জনের মধ্যে 2 জন ছাত্রী ছিল,
জি,
কারা ছিল এরা, কি করতো?
ও, এরা একজন কাজ করতো হলো যে বাসায়, মানুষের বাসায় কাজ করতো।
আচ্ছা,
আর একজন ছিল যে ওর আব্বা রিক্সা চালাতো, কিন্তু সে ওই বাসায় থাকতো, পড়াশোনার খরচের কোন ইয়া পাইত না, টাকা দিতে পারত না, সে ওই সন্ধ্যাবেলায় আসে পড়তো, মানে মেয়ে দুটা। তো তারপরে আরেকটা মেয়ে ছিল, সে বিহারি, পাকিস্তানি বিহারি, কিন্তু তার বাবা মা মানে অনেক স্ট্রাগল করে মারা গেছে 86 সালে, এখানে ঢাকাতে ওরা পার হয়ে চলে আসার পরে একদিন মানে আমাদের স্কুলেই তার মানে মা তার আর ছোট ভাইয়ের দিক নিয়ে স্কুলে বারান্দায় দাঁড়িয়ে ছিল। তো অনেক রাত হয়ে গেছে, আমার স্কুল ছুটি হয় নাই, তো রাত প্রায় 9-10 বেজে গেছে, তখন ওই মেয়ের আম্মা এসে আমাকে বলছে যে বাবা আমি একটা কথা বলবো। কি কথা? নাতে আমার সমস্যা, বাচ্চার আব্বা অনেক আগে মারা গেছে, আমি চিটাগাং থেকে এখানে আসছি, এখানে কোনো শেল্টার পাই নাই, তো আমি মানে এখানে আপাতত রাত্রি কোথায় যাপন করব আমি বলতে পারতেছি না, তো আমাকে একটু কিছু সাহায্য করা লাগবে। তখন আমি দেখলাম যে ওই মেয়েটা বড়, তারপর আরো ওর বোন কয়েকটা আছে, রিজুয়ানা নাম মেয়েটার। তখন আমি বললাম যে এই অবস্থায় রাত্রে থাকবেন কোথায়? তখন বলল যে সেটাই তো আমি এই জন্যই আসছি, চিটাগাং থেকে আসছে তারা। তখন আমি শেষে আমি বললাম যে এই বড় মেয়েগুলো রাত্রে কোথায় যাপন করবে? তখন ওরা 4 জন ছিল, মা সহ। তখন আমার বাসায় আমি বললাম যে ঠিক আছে আপনি চলেন আমার বাসায় থাকেন, রাত্রে ওখানে রাখছি। রাখার পরে পরের দিন তো ওদের একটা আত্মীয় ছিল, নিউ ডিএসএস থাকেন এবং মিরপুর থাকেন, মেন উদ্দেশ্য মিরপুর যাবেন, কিন্তু ওই দিন যেতে পারেন নাই, তখন যোগাযোগের ব্যবস্থা, ঠিকানা হাতে লিখে নিয়ে আসতো, তো যেতে পারে না। পরের দিন আমি তখন ওনাদেরকে রাত্রে আমার বাসায় রাখে, চারজনকেই রাখে। পরের দিন তখন মিরপুরে ওরা চলে গেল। যাওয়ার পরে মিরপুর থেকে মাস দুয়েক পরে ওই রিজওয়ানা মেয়েটা আসছিল, আসে আমার স্কুলে নাইনে ভর্তি হয়েছিল। তারপরে 86 সালে সে পরীক্ষা দিয়েছিল, সেও ভালো রেজাল্ট করেছে। তার এখন ঢাকায় থাকে। পরে পাশ করার পরে যখন ওই পিডিবির যে ডাইরেক্টর বাসায় যে ছেলেটা চাকরি করত, এ খুব ভালো রেজাল্ট করছে, তখন পিডিবির ডাইরেক্টর আমাদের রুমে চলে আসে একদিন রাত্রে। এসে বলল যে আমার এই ছেলেটা এখানে পড়াশোনা করতে, এটা আমিও জানতাম না। তো ও সন্ধ্যাবেলা আসতো, কোথায় যাইতো আমি তো খেয়াল তেমন করতাম না, আমি ব্যস্ত থাকতাম। তো রেজাল্ট দেখে আমি খুব খুশি। তো এক কাজ করি, এটা এখন তো একটা রুমেই লাইট বড় ফ্যাক্টরি থেকে, তো এটার পুরাটার ওয়ারিং করার সম্পূর্ণ দায়িত্ব আমার, ওনার লোকজন লেগে দে। নিচের ফ্লোরটা শুধু 6টা 8টা রুম, এই 8টা রুমে ওয়ারিং করে উনি তখন বিদ্যুৎ সাপ্লাই দিলেন।
আচ্ছা,
তখন থেকে আমাদের ওই বিদ্যুৎ চলতো, কিন্তু কোনো বিল নিত না উনি থাকা অবস্থায়। তো উনি যতদিন ছিলেন ততদিন পর্যন্ত ওই বিদ্যুৎ বিলের কোনো বিল দিয়া লাগে নাই, কিছু করা লাগে নাই, তখন আমরা ওই কারেন্ট ব্যবহার করতাম। তো এভাবে উত্তরোত্তর যখন আমরা আরো বেশি ছাত্রছাত্রী টাঙ্গাইলে দিলাম, আমাদের রেজাল্ট ভালো হচ্ছে। আমি এভাবে স্কুল এইভাবে চালাইতে থাকলাম। পরের বছর 88 দিকে আমি পোস্টার লাগাইলাম না, তখন জানতাম না যে ছাত্র ভর্তির জন্য শহরে মাইকিং করতে গিয়া থানা পুলিশের অর্ডার নিতে হয়, এটা কিন্তু আমার জানা ছিল না। তখন আমি অল্প বয়স, তখন 88, তখন আমি হঠাৎ করি আমি এবং আমার একটা কলিগ, মানে আমার স্কুলেরই, তাকে নিয়া, সে এখনো আছে তিতুমির কলেজের, চাকরি করে, ও আমার সাথে টিচারি করত তিতুমির কলেজে,
সম্পূর্ণ ভলান্টিয়ার সার্ভিস।
জি, উনি তিতুমির কলেজে একজন মানে দারোয়ান ছিলেন, উনি ওখানে শিক্ষকতা করতেন। তারপরে আরেকজন আছে এখন বর্তমান বিজ্ঞান কলেজের, উনি এখন ক্যাশিয়ার, ওনার নাম আবুল হোসেন, উনি আমাদের ওখানে মানে শিক্ষকতা করতেন।
এই মানুষগুলোকে আপনি কালেক্ট করেছেন, তাই না? সবার কাছে গিয়েছেন, এগুলো তো প্রত্যেকটা পেছনে স্টোরি।
অবশ্যই, আমি এটাই বলছি যে ওই ওদেরই পরিচিত অনেক ছেলেপেলেরা বসে থাকতো, তো তারা ওই স্কুলে পড়াশোনা করত, তো ওনারা ওই ছেলেদেরকে নিয়ে আসে আমাদেরকে, আত্মীয় স্বজনকে দুই একটা ভর্তি করানোর পরে ওই কলেজেই ওই মানে মশামুসির কাজগুলি লাগাই দিতেন, ওই ছেলেপেলেগুলি আসে আমাদের কাছে পড়ত। আর ওনারা ওই পরিচিতি ছেলেদেরকে ওই কলেজে পিয়ন বা বা প্রফেসরদের মানে চা নাস্তা আনার জন্য লাগাই দিতেন। তো ওরা পড়ত, ওই সুবাদে আমি ওই দুজনের শিক্ষকদের সাথে পরিচয় হয়ে গেছে আমার। আমার সাথে ওনারা এভাবে কিছুদিন শিক্ষকতা করছেন। তো আমি একদিন মাইকিং করার জন্য, ওই ছাত্র ভর্তি হবে এরকম বিকালবেলা, আমি ওই মাইকিং করতে গেছি আমার আরেকজন শিক্ষককে নিয়ে মাইকিং করতে গেছি। তো সন্ধ্যা মাগরিবের সময়ে আমি মাইক নিয়ে নিউ ডিএসএস এর ভিতরে ঢুকে গেছি, যে ছাত্র ভর্তি চলছে মহাখালী নৈশ উচ্চ বিদ্যালয়ে। নিউ ডিএসএস এর ভিতরে গেছি, এক বাসার এক ভদ্রলোক বের হয়ে একবারে আমাদের রিক্সা এবং আমাদেরকে দুজনকে নিয়ে যায় গ্যারেজ আটকে রাখলো। বলছে, আপনি জানেন না যে এই নিউ ডিএসএস এর ভিতরে মাইকিং করা নিষেধ, আর আপনি ছাত্র ভর্তি করাইতে আসছেন, কোন পুলিশের অনুমতি আছে কিনা বা থানার অনুমতি আছে কিনা? তখন আমি বললাম যে না, তো আমি তো এটা জানি না, ছাত্র ভর্তির জন্য যে থানার অনুমতি নিতে হয় আমি এটা জানি না। বলছে, না আসেন, আপনাকে জানাই সারবো। গ্যারেজের ভিতর নিয়েছে রিক্সাওয়ালা সহ আর আমার আর এক কলিগ। তারপরে আমরা অসহায় অবস্থায় রিক্সার গ্যারেজের ভিতর ঢুকাই রাখছে, ওনার যে গ্যারেজ আছে গ্যারেজের ভিতর ঢুকাই গেট লাগাই দিছে। পরে রিক্সা সহ বেশ কিছুক্ষণ হয়ে গেল, আমি শেষ করে দেব আর কি, ইয়েটা এই মাইকিং প্রচারটা শেষ করে দেব, আবার স্কুলে ফিরে যাব। ঠিক ওই মুহূর্তে আমাদেরকে আটকাই ফেলছে। আটকানোর পরে আমি তো বেরোতে পারতেছি না, ওই ভদ্রলোক প্রায় 10 মিনিট আর নিচেও নামে না, গ্যারেজ আটকানো। পরে উনি যখন আসলেন, আমি বললাম ওনাকে যে আচ্ছা আমাদেরকে না হয় আটকায় রাখছেন, কিন্তু রিক্সাওয়ালা তো কোনো অপরাধ করেন, ওকে তো আমি নিয়ে আসছি, ওনাকে ছেড়ে দেন এখন বলছি। তখন উনি উনি বলছেন, ওনার পরিচয় দিচ্ছেন যে এটা খুব বেদব তর্ক করে এরকম বলছিলেন। আমি বলছি, না আমি কি তর্ক করলাম, বেদব মনে মনে করছিলাম। পরে উনি রিক্সাওয়ালাকে ছেড়ে দিয়ে গেট লাগাই দিলেন, দিয়ে বলছে আমি খবর দিচ্ছি আপনি এখানে ঢুকছেন মাইক নিয়ে, এটা মানে অবৈধ। পরে উনি চলে গেলেন, যাওয়ার পরে প্রায় 8টা বেজে গেছে, আমাকে আর সারেও না, আমার কলিগও সারে না। ঠিক 8:30-9টার দিকে মানে স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে, ওইদিকে এখানে তো ফোন ছিল না যে কিভাবে কোথায় আছে স্যার, স্কুল চলা ছিল, খোলা ছিল। আমার যে ক্লাস 8-9 ছেলেগুলো ছিল ওরা খোঁজাখুঁজি করতে, স্যার ম্যাকিং করতে গেল, আসর নামাজের পরপরই চলে আসবে, এখনো আসলো না, ওরাও খোঁজাখুঁজির জন্য বেড়ে গেছে। ঠিক ছেলেদের ছুটি দিয়েছে, ক্লাস 4 এর একটা ছেলে সেলিম নাম, ওই ছেলে পলিথিন ব্যাগে করে বইগুলো নিছে, নিয়ে পিটে নিয়ে তখন চলে আসছে, ও স্কুলে চলে গেছে আগেই, প্রচারের আগেই, যখন ছুটি দিয়েছে ও চলে আসছে, আসে গ্যারেজের ভিতর ঢুকছে, ওই গ্যারেজেই।
আচ্ছা,
গ্যারেজে ঢুকে আমাকে দেখে, স্যার আপনি এখানে? আমি তো এখানে, বাবা তুমি কি? স্যার আমি এই স্যারের বাসায় চাকরি করি। পরে আমি তো অবাক হইলাম, কি তুমি এই স্যারের বাসায় চাকরি করো? হ্যাঁ। আপনি এখানে কেন স্যার? তোমার স্যারে তো আমাদেরকে আটকায় রাখছে। তো উনি ও দৌড় মেরে সিঁড়ি দিয়ে উঠে যায়, বলে স্যার এই যে ইনি তো আমাদের নাইট স্কুলের প্রধান শিক্ষক, ওনাকে আটকায় রাখছেন, আমরা ওই স্কুলেই পড়ি। তখন উনি সিঁড়ি দিয়ে খুব জোরে নেমে আসলেন, নেমে আসে তখন এসে বলছে যে সরি, দেখেন এভাবে তো আমি বুঝতে পারি নাই, তো আসেন উপরে আসেন। যাই উপরে বসে চা টা খেয়ে উনি আবার আমাদেরকে এক স্কুলে পর্যন্ত ওনার গাড়িতে আগায় দিলেন, দিয়ে আমরা স্কুলে চলে গেলাম। সেই ছেলে সেলিম, ও আমার স্কুল থেকে মেট্রিক পাশ করছে, এখন স্কোয়ার কোম্পানিতে চাকরি করে। এভাবে আমার স্কুলের ছেলেরা আর প্রচার তেমন করতে হয় না, ওরাই বিভিন্ন জায়গায় যারা যে যেখানে যে বাসায় যে প্রতিষ্ঠানে চাকরি করে, এরাই এইভাবে প্রচার করে করে ছাত্ররা ভর্তি করায় দেয়, নিয়ে আসে আর কি, আসে নাম লেখায়। তো 2010 পর্যন্ত আমি টাঙ্গাইলেই ছাত্রছাত্রী দিতাম, 10-এর পরে আমাদের রেজাল্ট ভালো দেখে
টাঙ্গাইলের স্কুলটার খোঁজ পেয়েছিলেন কিভাবে?
একবার আমি এই আইপিএইচএ এলাকায় একটা টিচারের সাথে কথা বলছিলাম যে আমার তো 9-10 খুলবো, তো এগুলো ছাত্রছাত্রী কোথায় রেজিস্ট্রেশন করতে হবে, তখন ওই ভদ্রলোক আমাকে ওই টাঙ্গাইলের ওই ভদ্রলোকের ঠিকানা দিলেন। তো উনি ঢাকায় আসতেন, এসে ওই বোর্ডে যোগাযোগ করার জন্য আসছেন, তো ওনার আত্মীয় হিসাবে তখন আমার মহাখালীতে নিয়ে আসে, ওনার সাথে পরিচয় করে দেয়, একটা ক্যান্টিনে ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। ওই তখন থেকে আমি ওই টাঙ্গাইল 9-10 পরীক্ষাগুলি।
আর এই ছেলে মেয়েগুলো টাঙ্গাইলে গিয়ে কোথায় থাকতো?
হ্যাঁ, স্কুলেই থাকতো তারা,
স্কুলে থেকেই পরীক্ষা দিত,
স্কুলে থেকেই। তখন যখন সিট পড়তো টাঙ্গাইল কালীহাতিতে, তখন ওই স্কুলের ফ্লোর গুলো আর ওই বেঞ্চ গুলো নিয়ে চলে যাইতো, ওই ফ্লোরে তারা শুয়ে থাকতো, আর ওখানে ওই রান্না বাড়া করে খাইতো, আর ওই টাঙ্গাইলে পরীক্ষা দিত। 2010 পর্যন্ত আমি ওই টাঙ্গাইলে এইভাবে দিয়েছি। 10-এর পরে তখন 11 থেকে আমি মডেল স্কুলে দিই।
তো আমরা আর একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছিলাম যে আপনি, আপনাকে পৌঁছে দিয়ে গেল স্কুলে?
হ্যাঁ, পৌঁছে দিয়ে গেল ওই ভদ্রলোক। উনি তখন বলছে যে আপনি এত সুন্দর একটা কাজ করছেন, তো আমি তো বুঝে উঠতে পারিনি যে আমার সেলিম আপনার এখানে পড়াশোনা করে, তো আসলে আমার ভুল হয়েছে, তো আপনি এটা চালিয়ে যান, তো বাকি যখন কোনো সমস্যা হবে আমাকে বলেন, আমার পরিচয় এরকম। উনি একজন মেজর ছিলেন তখন। তো আমি বলছি ঠিক আছে, আপনার এটা আসলে আপনার ভুল না, আপনি এটা আমাকে না জেনে তো আপনাকে আটকাইছেন, তো এটা আসলে আমারও ভুল ছিল, আমি জানতাম না, তো এটা জানলাম। তখন উনি আমাকে ওইভাবে ওই সেলিমকে নিয়ে আসে আমাকে পৌঁছায় দিয়ে গেল। তারপরে ওনার সাথে আমার আর যোগাযোগ করার সময় হয় নাই, উনি আবার কোথায় চলে গেছেন। আমি স্কুলে এইভাবেই রান করতেছি। 2010-এর পর থেকে যখন আমার এখানে রেজিস্ট্রেশন করালাম, আমার রেজাল্ট মোটামুটি ছাত্রদের ভালো, 1-10 পর্যন্ত অনেক ছাত্রছাত্রী হয়। তো 2009 থেকে তখন জেএসসি এবং মানে এসএসসি চালু হলো এবং পিএসসি চালু হলো। তো রাত্রিবেলা স্কুল চলে, এইটা তখন প্রাইমারির অধিদপ্তরের যিনি মহা পরিচালক, উনি একদিন ভিজিটে আসছেন প্রাইমারি স্কুলে।
আচ্ছা,
প্রাইমারি স্কুলে ভিজিটে আসার পরে, তো মিটিং করার পরে দেখে সন্ধ্যা লেগে গেছে, তো আমি স্কুলে রাত্রিতে বাতি জ্বালে চালাচ্ছি, তো উনি ওই স্কুলের প্রধান শিক্ষককে বলছেন যে রাত্রিবেলা আমাদের সরকারি স্কুলে লাইট জ্বলতেছে, এটা তো আমার বোধগম্যে নাই। তখন কমিশনার সাহেব, আপনারা সবাই ছিলেন, যে হ্যাঁ, এটা আমাদের একটা স্কুল আছে, এটা স্থাপিত 1964, এটা পরিচালককে বুঝাচ্ছেন। তো তখন ছাত্রছাত্রী এমনি পড়তো আসতো, তো 84 সাল থেকে এখানে একটা ছেলে ছিল, ও এখন এটা চালাচ্ছে, অনেক ছাত্রছাত্রী এখন। তো এখান থেকে SSC, JSC, JSC SSC এবং 5 পাশেরও ছেলে পেলে আছে। তখন উনি লাইট জ্বালা দেখে, অনেক ছাত্রছাত্রী দেখে উনি একটু আগায় আসলেন। তখন আমাকে খবর দিলেন যে উপপরিচালক সাহেব আসছেন, তো আপনারা সব ছাত্র নিয়ে একটু থাকেন, উনি আসে দেখবেন।
2009 সালে যখন এই ঘটনাটা ঘটছে, তখন আপনার স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কত?
প্রায় তিনশো
সব মিলিয়ে
1 থেকে 10 পর্যন্ত প্রায় 300 ছাত্রছাত্রী।
ওকে,
তখন উনি আসলেন, আমি তখন ছেলেদের বললাম যে শিক্ষা অধিদপ্তর থেকে লোক আসছে, তোমরা একটু সবাই সুন্দর হয়ে বসো, বই পুস্তক সামনে নিয়ে সুন্দর হয়ে ক্লাসের মতো করে বসো। তখন তারা বসল, ঠিক ওই মুহূর্তে এই থানা শিক্ষা অফিস থেকে অনেক লোক আসছিলেন, ওনারা একটা ভিজিট দিলেন। দিয়ে তখন উনি ওনারা খুব অবাক হলেন যে রাত্রিবেলা এত ছেলে পেলে। ওনারা বেশ কিছু সাক্ষাৎকার করলেন, ছোট একটা মেয়ে আছে, সে পড়াশোনা একজনের বাসায় চাকরি করে, খুব ছোট। তাকে বলল যে তুমি কোথায় চাকরি করো? বলছে যে আমি একজনের বাসায় থালা বাসন মাঝি আর জিনিসপত্র আগায় দিই। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 তখন পড়ে, সে 3 পড়ি। আচ্ছা, এগুলো দেখে তখন উনি ওই অবস্থায় বলল যে ঠিক আছে, এখান থেকে PSC পরীক্ষা দিতে পারবে, আমরা এই অনুমোদন মৌখিক দিয়ে গেলাম। কাগজপত্রে তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে, কারণ এটা তো নিজস্ব কোনো ভবন না। আর বলে দিলেন যে হেডমাস্টার বললেন, প্রধান শিক্ষককে বললেন যে এটা দিনের বেলা তো কোনো লেখাপড়ার সমস্যা হয় না। তখন উনি বললেন যে না, দিনের বেলা তো আমরা 5 পর্যন্ত চালাই, সন্ধ্যার পরে ওনারা এইভাবে স্কুলের রুমগুলি ব্যবহার করে আর এই বেঞ্চগুলি ব্যবহার করে আমাদের কোনো সমস্যা হয় না। তখনও আমাদেরকে মৌখিকভাবে অনুমোদন দিলেন। তখন গুলশান থানা থেকেই আমাদেরকে বলল যে একটা কোড নম্বর দিয়ে বলল যে আপনারা এই নম্বরে আপনারা আপনাদের স্কুলের নামে PSC দিতে পারবেন। তখন আমি ওই কাগজপত্র এগুলো পাঠাই দিলাম, দিয়ে তখন থেকেই আমাদের PSC শুরু হয়েছে মহাকালী নৈশ উচ্চ বিদ্যালয় নামে, এবং সার্টিফিকেট হয়। এখন তখন আমি খুব ভালো লাগলো আমাকে ওই মুহূর্তে, যে একটা এতদিনে আমি একটা মানে প্রাইমারি লেভেলটা অন্তত পক্ষে একটা নিজস্বভাবে পরীক্ষা দেওয়াতে পারলাম, আমাকে তখন খুবই ভালো লাগছিল। তখন থেকে ক্লাস 5 থেকেই পরীক্ষা দেওয়াতাম। প্রথমবারে আমার 31 জন ছেলে পেলে পরীক্ষা দিতে গেছিল, 31 জনের মধ্যে 21 জন পাশ করছিল, 10 জন পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। কারণ তখন ওই 10 জনকে জিজ্ঞাসা করলাম যে স্যার আমার বসে আমাকে ছুটি দেয় নাই, আমি স্যার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। তারপরে আমি ওই বসের সাথে যোগাযোগ করলাম, তখন যে আপনি ছুটি দেন নাই, ওর পরীক্ষাটা দিতে পারেন নাই, PSC পরীক্ষা দিলে তো সার্টিফিকেট পাইতো একটা। তখন বসে কেছে হ্যাঁ আমার তো এটা ভালো এরকম কোন ইয়া না, PSC তখন গুরুত্ব ছিল না, তো ঠিক আছে নেক্সট আমার যে ছেলে মেয়েগুলি আছে এগুলোকে আমি পাঠাই দেব এবং সুযোগ দেওয়ার চেষ্টা করব। এখন আমার ছেলেদের এখন দাবি যে গত বছর এই আমি মডেলের একটা প্রশাসনিক অসুবিধার কারণে ওখানে ওনাদের কর্তৃপক্ষের একটা সমস্যা ছিল, সেক্ষেত্রে তারা আমাদের এই গত বছর আমাদের 8-এর এবং 9-এর ছেলে পেলে দেখ রেজিস্ট্রেশন করাইতে পারে নাই। আমি আবার ওই 41 জন ছাত্রছাত্রী 8-এ এবং 9-এর প্রায় 30 জন, এগুলোকে নিয়ে আবার সেই টাঙ্গাইল যেতে হয়েছে, মানে এই বছরটার জন্য ওনারা নিতে পারে নাই। এখন 8-এ তারা এবারে যায় JSC পরীক্ষা অলরেডি সেখানে দিয়ে পরীক্ষা শেষ হয়ে গেছে আসছে, তারা খুব কষ্ট করছে সেখানে, এত দূর যাওয়া আসা, তারপরে সেখানে থেকে, এমন কি তাদের কয়েকজনের চাকরি চলে গেছে, ওরা চাকরি মানে বলছে যে আমাদের প্রায় 10-15 দিন ওইখানে থাকে, বোর্ডে পরীক্ষা দিতে হবে, চাকরির ছুটি চাইছে, অনেক বসে বসে যে তুমি চাকরি রিজাইন দিয়ে যাও। তো প্রায় 4-5 জন এরকম রিজাইন দিয়ে চলে গেছে। কয়েকটা ছেলে আমাকে জানাইছে যে স্যার আমার ওইখানে যে থাকা খাওয়ার যে টাকাটা লাগবে এটা পর্যন্ত আমার নাই, তা আমি কি করে যাই? তখন আমি বললাম যে দেখো কোনো মতে ব্যবস্থা করে যাও, অন্তত পরীক্ষাটাও JSC পাশ করলে তোমার তো একটা মানে সার্টিফিকেট হবে। অনেক কষ্ট করে সে নাকি টাকাটা জোগাড় করছে, করে তারপরে সেখানে পরীক্ষা দিয়ে গতকাল আসছে আমার কাছে, স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে, এই 31টা ছেলে ওখান থেকে পরীক্ষা দিয়ে গতকাল আসছে। আমি এখন আবারও ক্লাস 10 এখন বর্তমান নিউটেন, এখনো 10 যায় নাই, নিউটেনের ছেলেরা আবেদন জানাইছে যে স্যার আমাদের অন্তত পক্ষে মহাখালী নাইট স্কুলের নামে যদি আমরা SSC পরীক্ষা দিতে পারতাম তাহলে আমরা খুব মানে উপকৃত হইতাম, এবং এখান থেকে আমরা পাশ করে নাইট স্কুলের একটা সার্টিফিকেট অর্জন করতে পারতাম, ঠিক তেমনি ভাবে তার দুদিন আগেই আমার একটা ছাত্র সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সে এরকম যখন এসএসসি পরীক্ষা দিতে গেছে, সে ক্যান্টনমেন্টের সিএসজিতে চাকরি করত, সেখানে চাকরি করতে পড়াশোনা করতো, আর ওখানে ডিউটি ছিল রাত 11টার থেকে সকাল 6টা পর্যন্ত। সে এই বেকারিতে চাকরি করত, সে এবং তার ভাই দুজনেই আমার এখানে ছাত্র ছিল, খুব ভালো ছাত্র। সে প্রায় মানে 4.8 নিয়ে এসএসসি এবং এইচএসসি পাশ করছে, করে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। সে এসে আমাকে বলছে, স্যার আপনি যেভাবে হোক আমাদের এই স্কুলটার নামে আপনি পরীক্ষা দেওয়ানোর চেষ্টা করেন। আমি এখানে সরকারি চাকরি করি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে পারি না, অনেক বাধা থাকে আর সময় পাই না, এবং আমার স্কুল চালাই, আবার অফিস চালাইতে হয় 8টা থেকে 9টা থেকে 5টা পর্যন্ত, তারপরে আসরের নামাজের পরে আবার স্কুলে ঢুকতে হয়। স্কুলের এখন অনেক কাজ, যেমন এই এসএসসির এই কাজগুলি করতে হয়, জেএসসির কাজগুলি করতে হয়, পিএসসির কাজগুলি করতে হয়, একটা পুরো স্কুলের যে কাজগুলি সবগুলি আমাকেই করতে হয়, একটুও সময় পাওয়া যায় না। এত কিছু করার পরেও আমি এই স্কুলটা ধরে রাখছি, যেহেতু আমার মতো এই ছেলেগুলি মানুষ হচ্ছে, এরা বিভিন্ন জায়গা থেকে এসে অসহায় এই ছেলেগুলি পড়াশোনা করছে, আমি তাদের জ্ঞানের আলো দিতে চাই। ভবিষ্যতেও আমি এই জ্ঞানের আলো, আমার যতদিন চাকরি আছে, আমি ঢাকায় যতদিন থাকব, আমি ওদেরকে বলেছি যে আমি এইভাবে তোমাদেরকে জ্ঞান দান করার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।
ওকে, অনেক অনেক ধন্যবাদ আব্দুল হামিদ আপনাকে, আপনার এই উদ্দেশ্য সফল হোক সেই প্রত্যাশা আমাদেরও থাকছে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আব্দুল হামিদের জীবনের গল্প, এবং হ্যালো ইট 920 আজকে দুজন অতিথিকে রেখেছে এখানে, অতিথি বলবো মানে আমাদের হ্যালো ইট 920 যারা লিসনার। আমরা একটু পরেই বাকি যে জন আমাদের জন্য অপেক্ষা করছেন তাকে নিয়ে ফিরব, তবে তার আগে 4 মিনিটের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আপনারা তাকে দেখতে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 HELLO 8920।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
Ki mobile banai so doyal, ki mobile banai so doyal, simer malik tumi ulta palta call koriya shudhui card furailam ami doyal, card furailam ami. কে মোবাইল বানাইছো দয়াল, কে মোবাইল বানাইছো দয়াল, সিমের মালিক তুমি উল্টা পাল্টা কল করিয়া শুধুই কার্ড ফুরাইলাম আমি দয়াল, কার্ড ফুরাইলাম আমি দয়াল। আমার দেহ মোবাইল করিয়া সৃজন, চার্জ করিয়া মেসেজ দিয়া পাঠাইলে ভুবন, আবার নেটওয়ার্ক সারা বিশ্ব জুড়ে দয়াল, নেটওয়ার্ক সারা বিশ্ব জুড়ে দিয়াছো জগৎ স্বামী, কি মোবাইল বানাইছো গো দয়াল, সিমের মালিক তুমি দয়াল, সিমের মালিক তুমি, কতদিনের ওয়ারেন্টি কার্ড দিয়াছো আমারে, জানতে পারলে মিস কল দিতাম তোমার ডিজিটাল নাম্বারে দয়াল, ডিজিটাল নাম্বারে, সিম যখন লক করিবে স্যাটেলাইটে বৈশা, ও দয়াল দয়াল গোয়ামার, সিম যখন লক করিবে স্যাটেলাইটে বৈশা, দিলবাহারার বিচ্ছেদি গান গাইবে না আয়শা, তাই সময় থাকতে ব্যালেন্স দেখো সবাই, সময় থাকতে ব্যালেন্স দেখো, দেহ মোবাইলেতে আছে নি, কি মোবাইল বানাইছো গো দয়াল, সিমের মালিক তুমি দয়াল, সিমের মালিক তুমি, ও উল্টা পাল্টা কল করিয়া শুধু, উল্টা পাল্টা কল করিয়া কার্ড ফুরাইলাম আমি, কি মোবাইল বানাইছো গো দয়াল, সিমের মালিক তুমি দয়াল, সিমের মালিক তুমি দয়াল,
দয়াল রে সিমের মালিক তুমি।
বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ দিলবাহার ভাই, খুবই ভালো করেছেন।
ওকে প্রিয় শ্রোতা, বুঝতেই পাচ্ছেন যে আমরা আজকে হ্যালো ইট 920 একটু ব্যতিক্রমী করেছি আপনাদের জন্য, এবং দ্বিতীয় যে মানুষটিকে আমি পেয়েছি তার নাম দিলবাহার। তার গানের মূর্ছনা দিয়েই হ্যালো ইট 920 দ্বিতীয় অধ্যায়টা আজকে শুরু হচ্ছে এখানে, এবং তার জীবনের গল্প আসলে কতটা ইন্টারেস্টিং সেটা যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে সময় আছে সেই সময় উঠে আসবে। এবং তিনি মূলত গানের মানুষ, গানের বাইরেও তার একটা জীবনের গল্প আছে সেটাও আমরা জানব।
তো আজকে একটা স্পেশাল মানুষ আমি আমার সঙ্গে পেয়েছি, আমার খুব পছন্দের একটা মানুষ, যার সঙ্গে আমার কোন একটা ভাবে পরিচয় হয়ে গেল এবং হয়ে যাওয়ার পরে ভালো লেগে গেল। ভালো লেগে গেল এই কারণে, পুরো জীবনের স্টোরিটা শুনলে আপনারা সেটা বুঝতে পারবেন যে আসলে কেন ভালো লেগেছে। এখন থেকে শুরু করে একেবারে দিলবাহার ভাই যতক্ষণ তার জীবনের গল্প বলবেন সেই জীবনের গল্প আপনাদের সামনে পরিবেশিত হবে। আর জীবনের গল্পে যদি আপনি যোগ দিতে চান সেক্ষেত্রে আপনাদের তো নিশ্চয়ই ফোন নম্বর জানা আছে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। আরেকটি নাম্বার, সেই পুরনো নাম্বার, টিএনটি নাম্বার 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে ফোন থেকে আপনি যে কথাগুলো শুনতে পাবেন মানে অটোমেটিক্যালি সেই অনুসারে আপনার কথাগুলো রেকর্ড করতে হবে। ফেসবুকে চলে আসুন দিলবাহার ভাইকে দেখার জন্য, কে এই অসম্ভব সুরিলা কণ্ঠের মানুষ এবং কে আমার খুব প্রিয় একজন মানুষ তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। দিলবাহার ভাই, আমাদের অনুষ্ঠানের কিছু নিয়ম আছে, আপনাকে আমরা সেই নিয়মের মধ্যে নিলে তো আপনার তো কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা প্রথমে কিছু বেসিক জিনিস জানতে চাই। আপনি অনেকের কাছেই পরিচিত, তারপরে আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনি যদি জাস্ট, আপনার নাম তো দিলবাহার আমরা জেনে গিয়েছি, জন্ম কোথায় হয়েছে?
নেত্রকোনা মদন।
নেত্রকোনার মদন,
ফতেপুর।
আচ্ছা, আর যদি আপনি এখন আনুমানিক বয়সটা বলেন?
50 হবে।
তার মানে 50 বছর বয়স কি একজন সুরেলা গায়ক যে আমার খুব বন্ধু মানুষ দিলবাহার, এবং যার বাড়ি নেত্রকোনার, এবং সেই মানুষটি এই মুহূর্তে হ্যালো ইট 920 তে আছে তার জীবনের গল্প নিয়ে। আমরা সাধারণত যেটা করি একেবারে শৈশব থেকে শুরু করি, হ্যাঁ, ছোটবেলা থেকে। তো এটা খুব কোশ্চেন প্যাটার্নের অনুষ্ঠান না, আপনি আপনার মতো করে আপনার জীবনের গল্পটা আমার কাছে বলেন। হ্যাঁ,
আমি আমার জন্ম 1964 সনে এই নানার বাড়িতে নেত্রকোনা মদন থানা ফতেপুর গ্রামে। ওখানে আগে তো আপনার একটা সিস্টেম ছিল, মেয়েদের বাচ্চা হইলেই নানার বাড়িতে নিয়ে দেয়। হ্যাঁ, ছোটবেলায় আমি খুবই ডান পেটে ছিলাম, আমার মুখ দেখেই দেখতে পারবো মুখে একটা কাটা দাগ আছে। কাহিনীটা হলো আপনার যে আলমিরা আছে না, আলমিরা থেকে খাটের মধ্যে লাভ দিই, একটু পরপর লাভ দিই, কুপি বাতি ছিল তখন, পিতলের কুপি বাতি, এই কুপি বাতির উপরে আরেকবার পড়ে গেলাম, পরে এদিক দিয়ে আপনার একদম। তখন আমার মনে আছে আমার আম্মা বলছিল যে এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি যে আই বাবা রে তুমি দুঃখ পাইছ, তোমার মনটা কি করছিল? তাই বলছি মা আমার রসগোল্লা গাইতে ইচ্ছা করছিল। না না শুনছে এই কথা শুনে আই আমার রসগোল্লা ডাকা শুরু করছে, রসগোল্লা ডাকে এদিকে যায় রসগোল্লা এদিকে আয়। আর আমি খুব চাচ্তাম, কারণ হলো আমার যে আমি তো বাবার বড় ছেলে ছিলাম, একমাত্র ছেলে, আর বাবা স্কুলে মাস্টারি করছে, কিন্তু আমি তো রাজা নানার বাড়িতে, সবাই ভাগনা বুঝি না, ভাগনা তো জমিদার, আমার বাড়ির জন্য তো রাজা। এই দুষ্টামি করছে।
রসগোল্লা কি খেয়েছিলেন নাকি শুধু রসগোল্লার নামটাই পেয়েছিলেন?
নাম না না না, রসগোল্লা আগে আপনার যে গোয়াল ছিল ওখানে, যে সকালে এই গাভীদের দুধ নিত আর কি, ওরাই আবার মিষ্টি তৈরি করতো, পরের দিন মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি বিক্রি করে আবার দুধ নিয়ে গেছে
গরুর, মানে পরদিন মিষ্টি খাওয়া হয়েছে আর কি,
মিষ্টি খাওয়া হয়েছে।
শুনি, তারপর
খুব দুষ্টমা ছিলাম আমি, মাসটা তারাক করে নদীর বাড়িতে আসা পর এই বাড়ি থেকে বসে রয়েছি, ওই বাড়িতে বসে রয়েছি। আর আম্মা কি কান্নাকাটি এগুলো মনে হইলে মনে হয় যে দুনিয়াটার মধ্যে।
কয় ভাই বোন ছিলেন আপনি?
আমরা 5 ভাই 3 বোন।
5 ভাই 3 বোন, আপনি সবার বড়?
আমি, হ্যাঁ, আমি ভাইদের মধ্যে
সবার বড়
ছিল। আমার বড় এক বোন আছে।
আচ্ছা,
এক বোন মারা গেছে।
শুনি, তারপর
আন্না বাড়ি থেকে তখন কিছুদিন পর মা আমাদের নিজ বাড়ি যেটা এই নেত্রকোনা কেন্দ্র ব্রাহ্মণজাত গ্রাম, ওইখানে আমার বাবার কর্মস্থল মদন, আর আম্মা থাকেন আমাদের বাড়িতে আর কি ব্রাহ্মণজাত। ওখানে তখন আব্বা থাকে কর্মস্থলে, আমি তখন এই রাজাই, আমার শাসন করার কেউ নাই। এই মা এদিক দিয়ে রাখে, আমি ওইদিকে যাই, ওইদিক দিয়ে রেখে ওইদিক দিয়ে যাই, মানে সারাদিন মানে এই কাহিনী
দুষ্টুমির মধ্যে।
আর কোথায় গান হয়, কোথায় গান হয় ওইদিকে দৌড়ি,
মানে গান ভালো লাগতো,
গান ভালো লাগতো।
আচ্ছা,
এই এই গানের জন্য অনেক কিছু আর কি। আমার দাদার চাচাতো ভাই, উনি স্কুল শিক্ষক ছিলেন, হেডমাস্টার আব্দুর রহমান, উনি একদিন গান শুনে আসতেছি, আমি আমার চাচা, আমার চাচা আমার বন্ধু ছিল আর কি, এই ওনার সাথে পরে নদী পার হইলাম। দাদা জিজ্ঞেস করলো যে দিল এদিকে আয়, তুই কই গেছিলি? যে দাদা গান শুনতে গেছিলাম। যা তখন দাদার ছেলে রে আমার যে কাকা হয় ওরিদিকে গেল, সেমন তুই কই গেছিলে? গান শুনতে গেছিলাম। বাস যা, আরেক চাচা তো ভাই আছে ওরিদিকে গেল, পারুল তুই কই গেছিলে? দাদা গেছিলাম তো ওইদিকে খেত দেখতে, জমি দেখতে আর কি। এই বললো না ধরা খাইছে আর কি, দুইজন গেল গান শুনতে আর তুই গেছিস খেত দেখতে, একসাথে তোরা পার হইছ আমি দেখলাম। এরকম কাহিনী
বহুত আছে,
বহুত বহুত আছে। তারপরে আপনার এই যে এই কাঁঠাল পরে খাওয়া,
হ্যাঁ কি ধরনের গান শুনতেন এগুলো আপনারা যখন ওই সময় গানটা শুনতেন, মনে আছে?
হ্যাঁ মনে মনে আছে। এগুলো আপনার আলমতি প্রেম কুমার, গুনাই বিবি,
আচ্ছা
ওই স্কুলের লেখা পড়া দাদা গো, দাদা যার যাব না স্কো, যে এই সুরগুলা, এগুলো আলমতির সুর। তারপরে ওই পালা,
যাত্রাপালা,
যাত্রাপালার পর দিকে গেছি গিয়ে বনের বুইতা দিয়া, বুইতা বন বন দিয়া বুইতা বনাইয়া, এই যে নাচ দে নাচে, এই বুইতা দিয়ে ডিল দিছি বেলুনের মধ্যে পানি বরিয়া, ডিল দিছি খারাপ হলি ডিল দিছি,
অনেকে পচাটিমো দেয়।
আরে আপনি এই গান শুনা, পরে পৌষ মাস, হ্যাঁ রে হ্যাঁ নৌকা ডুবে গেছে, এই বিজার শরীর দিয়া আসতি, এই বহু কাহিনী আছে, বহু কাহিনী আছে
জি।
এরপরে দাদার কাছে ডাব খাওয়া, হ্যাঁ ধান কাটলে পরে ধানের মুড়ি যেটা বলি আমরা, বীরা বান্ধে না মুড়ি আই না পাইরিয়া, পাইরিয়া এগুলার যে ধান দেয়া, জিলাপি খাওয়া,
আচ্ছা দুষ্টুমিগুলা
দুষ্টুমিগুলা, এমন এমন ঘটনা ঘটছে লোকদিন, এই যে হাঁস খেতাম, দাদির হাঁস, ওই কাকির হাঁস ধরে, রাজি নদীর পারে আমাদের বাড়িটা ছিল, এই হাঁস ধরে ধরে আরেকদিন কি করছি, আমাদের নিজের হাঁসে ধরলাম, সন্ধ্যার সময় আম্মা চিৎকার করতেছে, হ্যাঁ তুই 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 ডাকতো হাঁসের, পরে এই আমাদের হাসি তো, তা আমি কি করছি পাক করবো যে মশলা লাগবে না, আগে চিকের মধ্যে বোতলের ভিতরে মশলা ভরে রাখতো, কিন্তু সেগুলো আনতে গেলাম মশলা খুঁজি, তা আমাকে কিরে কি করস তুই, আমি মা কালিয়ে জিরা খুঁজতেছি, গোসা দিয়ে নাকের মধ্যে দিলে মাথা ব্যথা চলে যাবে, আমার মাথা ব্যথা করতেছে, কাও বুঝছি বুঝছি, তোর সাথে আর কেটা কেটা ছিল, আমি সাইমন চাষা ছিল পারুল ভাই, পরে গিয়া সাইমন গিয়া ভাবি আপনার পায়ে ধরি আর করবো না, এই দিক থেকে তো বাদামির কাহিনী গুলো আর কি। ঘটনাগুলোর পরে গান বাজনার প্রতি আগ্রহটা যে হয় আমার, গান বাজনার করতে এই যে বিভিন্ন দলের গান শুনি, আর এই স্কুলের প্রতিযোগিতা হয়
গানের,
হ্যাঁ গানের, তখন আব্বা নিয়ে যেত, তখন আমি যখন ক্লাস,
বাবা কি গান করতো?
বাবা গান করতেন।
কি ধরনের গান করতো
বাবা? এই লোকজ গান গুলা করতেন আমাদের এলাকার লোক।
বাবার কণ্ঠে কি ধরনের গান শোনাচ্ছে মনে আছে?
বাবার কণ্ঠে আব্দুল আলিমের গান শুনছি,
আপনার কাছ থেকে দুই এক লাইন যদি গান।
রূপালী নদী রে আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল, ও তোর রূপের শুনায় নয়ন কোনায়, ও তোর রূপের শুনায় নয়ন কোনায়, নামছে রূপের ঢলে রে, নামছে রূপের ঢল, রূপ দেখা তোর হইয়াছি পাগল, রূপালী নদী রে আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল। এই যে আব্দুল আলিম এই গানগুলো শুনছে, এটা আমার জীবনের প্রথম ফোক গান। গ্রামোফোন রেকর্ড ছিল না, বিয়ে বাড়ি বা পাশের বাড়িতে গ্রামোফোন, আব্দুল আলিমের ক্যাসেট না নিলে একেবারে ডিল, মেরা বিসি দিয়া ডিল দিতাম, জালকা সাহেবের গান, কেহই করে বেচা কিনা কেহই কান্দে, রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে, লা শব্দে পাল্লা ধরো এলাকে ওজন করো, ইল্লা চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, ইমান পাথরের ডান্ডি নামায় না তারে, অজনেতে মিল হইলে মহাজনে খরিদ করে মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে।
কি ভাষা, মানে কি লিরিক দর্শন! এই গানগুলো আপনি ছোটবেলাতে বাবার কাছ থেকে শুনতেন, এগুলো শুনে ভালো লাগতো,
এগুলো শুনে ভালো লাগতো,
আমার গা একদম শিউরে উঠেছে, মানে আই লাভ দিস সং, মানে এই ফোক গুলো হচ্ছে থাকে না মানুষের, মানে মানে আত্মার খোরাক মনে হয় আমার কাছে,
আত্মার খোরাক, আত্মার খোরাক,
এগুলো বুঝতে পারছেন যে মানুষটা কেন আমার প্রিয়, মানে এগুলো আরো যখন সামনে যাবো তখন বুঝতে পারবেন আসলে, অসাধারণ একটা কণ্ঠ দিয়েছে আল্লাহ তাকে। ওকে বলেন ভাই, তারপর
গান শোনা, তখন বাবা বলে দিয়ে ওর তো গানের প্রতি খুব নেশা, যে লাইনে যেতে চায় থাক, এই লাইনে গান বাজনা করুক পাশাপাশি পড়ালেখা। তখন এই যে আমাকে ইয়ে করলো এই স্কুলের গোলাম মুস্তফা শিক্ষক, আমার গুরু, প্রথম গুরু, ওনার কাছে দিল যে মুস্তফা স্যার আমার ছেলেটা তো গান করে আপনার দেখেন, স্কুলের প্রতিযোগিতা তখন স্কুলের বোর্ড বসছে কি কি গান করা যায়। আমার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সৈয়দ আবু সাদিক ভুইয়া, উনি খুব ইসলামী মাইন্ডেড ছিলেন। তখন আমাকে দুটো গান সিলেক্ট করে দিল যে তুমি এই গানগুলো করবা, হামনাথ, হ্যাঁ একটা হলো তৌফিক দাও, তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম জাহা পুনঃ কাবাদ, ওই গানটা। আরেকটা গান ছিল এটা বিশ্ব দুলালিন বিনন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী মদিনাবাসিনী পাপ তাপনাশিনী উম্মত তারিণী আনন্দিনী বিশ্ব দুলালিন বিনন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী। ওইটা আমার আমার জীবনের প্রথম গান।
মাই গুডনেস, মানে আমি এখানে আমাদের শ্রোতাদেরকে একটু জাস্ট নোট করছি, যেই মানুষটিকে আমি নিয়ে এসেছি তার নাম দিলবাহার, হয়তো অনেকেই চিনবেন তাকে সঙ্গীত অঙ্গনের। কিন্তু একটা জিনিস হ্যালোইট 920 তে সবসময় আপনারা একটু নক করছে, এই কারণে যে এখানে তার যেভাবে আমরা তাকে যেভাবে উপস্থাপন করছি, কোনো বেহালা নাই, কোনো বাদ্যযন্ত্র নাই, সাথে সে একটা ঠঞ্জনের সাথে করে নিয়ে আসছে এবং বেশিরভাগ গানই কিন্তু খালি গলায়, এবং আমরা এখানে আপনাদের কাছে যেভাবে পরিবেশন করছি একেবারে সলিড পিওর গলা যেটা, সেটা আপনারা শুনতে পাচ্ছেন তার কাছ থেকে। এবং ও মাই গড, আই রিয়েলি লাভ ইট। ওকে শুনি তারপর।
এই দুটো গান করলাম, করার পরে এক ভদ্রলোক আমার গান শুনা 10 টাকা পুরস্কার করছিল,
10 টাকা,
ওটা 78
মানে প্রথম স্টেজে,
প্রথম স্টেজে। তখন বাবা অসুস্থ ছিলেন, তাহলে 10টা টাকা বাবা নিয়ে গেল যে আমার ছেলের চিকিৎসা করতে যাবেন, যে বাবা তোমার 10টা টাকা নিয়ে যাই। বাবা নেন, বাবা একটা সেন্টু গেঞ্জি কিনছিল 10 টাকা দিয়ে বাড়িতে আসলো, বাড়িতে আসা বাবা 2 দিন ছিলেন, মারা গেছেন। নতুন গেঞ্জিটা বাবার গায়ে ছিল, তখন তাকে যখন ধোয়া হয়েছে গেঞ্জিটা ছিঁড়া, বাবার কি ইচ্ছে ছিল আমার শুদ্ধ সঙ্গীত শিল্পী বানাবেন, তো আমি তো বাবার ইচ্ছাটার সম্মান জানি, আমি এখনো চলছে আমার সাধনা, আপনারা দোয়া রাখবেন আমার।
এরাই হচ্ছে আসল মানুষ, মাটির মানুষ, মাটির গান করেন, মাটির সাথে মিশে থাকতেন। চলেন ভাই, এই অনুভূতির জায়গায় না প্রেজেন্টার আসলে কিছু বলার নাই, আমরা বলার চেষ্টা করি, এগুলো আসলে ওই বলাই মাত্র, এগুলো আসলে অন্তরকে টাচ করে না। আপনার যে মানে কলিজা ছোঁয়া গল্প, এটা আসলে আমাদের শ্রোতা যারা আছেন তাদেরকে আমরা জানাতে চাই। আমরা একটা গান দিয়ে একটা ছোট্ট বিরতিতে যাবো, চলেন একটা গান গান, যে কোনো গান আপনার যেটা ভালো লাগে।
যার একটা শেষ জীবনের গান করি,
জি,
ধরুন বেশ পপুলার গান আছে আপনার, যে এটা আমাদের একটু জানা উচিত, জালকা সাহেব সম্বন্ধে একটু বলা উচিত, কারণ জালকা সাহেব আপনার যে গানগুলা করছে এগুলার কোন ডকুমেন্টস নাই কিন্তু এখন, যেটা যে জালকা সাহেবের গান, কিন্তু আপনার আব্বাসউদ্দিন সাহেব কিন্তু জালকা সাহেবের গান করছে।
ও
আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর দূরের পাড়ি ধরতাম না, নব লাখ বাণিজ্যের বেসাধুই নাই বুঝাই করতাম না, হয় আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দুরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না।
জালাল খান, আমরা আরো একটা গান শুনবো কিন্তু একটা বিরতি নিয়ে ফেলি। হ্যাঁ প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমার বন্ধু মানুষ, আমার শ্রদ্ধেয় মানুষ, আমি বলবো আমার শ্রদ্ধা ভাজন অত্যন্ত প্রাণের একজন মানুষ দিলবাহার, যার কণ্ঠ আমি এত পছন্দ করি, তাকে নিয়ে আজকে আমরা হ্যালো 8920 তে আছি এবং তাকে আপনাদের সামনে উপস্থাপন করছি, দিলবাহার। দিলবাহারকে যদি আপনারা দেখতে চান এবং তার যে বাহারি কণ্ঠ, সেই কণ্ঠকে যদি আপনারা আরো কিছুক্ষণ উপভোগ করতে চান, একই সাথে তার যে জীবন, সেই জীবনের কাহিনীও আজকে এখানে উপস্থাপিত হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
ওকে প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা। আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান, যাদের পরিশ্রমে আপনাদের সামনে হ্যালো 8920 এত সুন্দর করে পরিবেশিত হচ্ছে। এবং একই সাথে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের ফেসবুকের প্রায় 11 লাখের কাছাকাছি মেম্বার যারা রয়েছেন তাদেরকে, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শোনেন, আমাদেরকে উৎসাহ দেন তাদেরকে। আজকে আপনাদের সবার জন্য বলছি, আজকে একজন মাটির কাছাকাছি মানুষগুলো থাকেন সেই রকম একজন মানুষকে আজকে আমরা হ্যালো 8920 নিয়ে এসেছি, যিনি তার জীবন, জ্ঞান, ধ্যান সবকিছু করেছেন হচ্ছে গানের জন্য। এই গানের মানুষের কাছ থেকে আমরা তার যে জীবনের যে সুর সেটাকে আমরা উপস্থাপন করবার চেষ্টা করছি হ্যালো 8920 তে। তো তার কাছে ফিরছি, তাকে দেখার জন্য হোক, কোন কমেন্টস করার জন্য হোক এবং সরাসরি যোগাযোগ করার জন্য হোক, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, ফিরি আপনার কাছে, আপনি যেটা বলছিলেন বাবার মৃত্যুর পরের গল্পে আমরা যাই।
বাবার মৃত্যুর পরে তো সংসারে একটা অভাব অনটনের সময় চলে আসছে। বাবা নাই, মা খুব কষ্ট করে আমাদেরকে লালন পালন করছেন, প্লাস আমার উপর একটা দায়িত্ব পড়ে গেছে, আমি সংসারে বড় ছেলে।
জি,
আবার গান বাজনাও টানে আমাকে একদিকে, উদাসীনতা
আছে
ভাব, মামাদের হেল্প নেয়া, এই পড়াশোনা করি, গান বাজনার দিকে দৌড়ি, দৌড়তে দৌড়তে তো আপনার এই যে পর্যায়গুলা চলে আসছে। খুব বহু কাহিনী
শুনি শুনি, আরামসে বলেন।
কি বলবো, আমাদের বাবা মারা যাওয়ার পরে এই জমি জামা বিক্রি করে মা আমাদেরকে খাওয়াইছে পড়ছে,
এই জমিগুলো যেগুলো ছিল এগুলো বিক্রি করে।
আসলে সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাকে কখন কি করা এটা তো বলা যায় না, সব মালিকের।
আপনার এরকম হচ্ছে নাকি, মানে দিলবাহার ভাই আপনার বলতে খারাপ লাগতেছে বা এরকম কি যে হয় না যে মানুষ নিজের যে দুর্বলতাগুলো এগুলোকে মানুষ অনেক সময় দুর্বলতা মনে করে? হ্যাঁ, এগুলো তো চরম সত্য, কারণ যে
মানুষটা
যে মানুষটা যেই খারাপ অবস্থা থেকে একটা ভালো জায়গায় এসছে সেই খারাপ অবস্থাটাকে সামনে আনা উচিত, এই কারণে যে বাংলাদেশের লাখ লাখ মানুষ এরকম অবস্থার মধ্যে আছে, তারা অন্তত আপনার কাছ থেকে উৎসাহ পাবে, তাই না? তো আপনি বলেন, আপনি দিল খুলে বলেন, কোনো সমস্যা নেই, আপনার নাম দিলবাহার, দিল খুলেই বলবেন। তার আগে বলেন আমাকে দিলবাহার নামটা কিভাবে হলো?
দিলু হার নামটা হলো, আমাকে ছোটবেলায় দিলু ডাকতো,
দিলু ডাক
দিলু,
আচ্ছা
দিলু, মা এখন আর দিলু ডাকেন আমার, দিলু তার আদরের নাম। তখন এই আমার যে যাই বলতো তাই করতাম, কিন্তু আমটা পারে নিয়ে তো হ্যাঁ আমি ওইটাই ওইটা পারে নিয়ে আসছি, তাই আমার দিল খোলাম, যে তোমার ছেলের দিলটা খুব খোলা, এই জন্য এই দেই বাহার, দিল বাহার।
আচ্ছা আচ্ছা, ওইখান থেকে দিল বাহার,
দিল বাহার আসলো।
হ্যাঁ, তো আপনি মার কথা বলছিলেন জমি বিক্রি করে,
মনে পড়ে যে জমি গুলাও মানুষ নিত না, মানে আমাদের নিজেদের মধ্যেই লোকজন আছে আরো, মানে সম্পত্তির প্রতি লোভ। হ্যাঁ, আর এই যে যখন বিক্রি করতে গেলে এগুলা নিছে না, কায়দা করিয়া কায়দা করিয়া, ধরেন একটা শাড়ি যদি বাস্তব আমার জন্য একটা শাড়ি, কাকা শাড়ি কিনতে হবে, টাকা নাই, তা শাড়ি কিনে দিছে, পরে এই টাকাটা আবার এই জমির টাকাতে কাটাই এনেছে। বুঝছেন, মা এত কষ্ট করছে আমাদের, আমি দেখি মার মার আঁচলের মধ্যে চাল চাল নিয়ে আসছে আমাদের জন্য পাক করবে। এই পর্যায়ে আমরা পাঁচ ভাই, আমার বড় বোন শুধু বিয়ে দিয়ে গেছিলেন বাবা, আর পরে দুই বোন আমি আমার নিজের হাতে সম্পাদন করছি, বহু বহু কষ্ট করে এই জমি একমাত্র ভরসা দাদা বাপ দাদার যে সম্পদ ছিল ওগুলা বিক্রি করছি। এখন আল্লাহ আপনাদের দয়া একটু তৌফিক দিছে, আবার এই জমিগুলা আসতেছে, কোন না কোনো ভাই যে সত থাকলে মানুষের যা হয় আর কি, আপনি সত্য থাকবেন, আপনাকে কোনো ভেজালে পাবে না, আপনি ভালো থাকবেন, দেখবেন ওর মূল্যায়ন আছেই অন্তত আমি বিশ্বাস করি আর কি। আর একটু অন্য প্রসঙ্গে কথা বলি?
জি জি, প্লিজ প্লিজ, যে বিষয়ে বলতে চান আপনি কোন সমস্যা নেই বলেন, আপনি এখান থেকে বেরোন, কারণ আমি বুঝতে পারছি আপনি কষ্ট পাচ্ছেন, বলেন।
এই তো এভাবে মা আমাদেরকে দিল, কলেজে পড়াশোনা করি তখন।
আচ্ছা,
কলেজে ওঠার পরে আমার ঢাকা পাঠাই দিল, যে তুমি ঢাকা যাওয়ার, মামা আছে তেজকুনিপাড়া, মামার বাসায়, মামা কন্ট্রাক্টরি করে, তুমি আমার এই কন্ট্রাক্টরি কাজগুলো আমি দেখাশোনা করি, আর এই অলিতে গলিতে গান বাজনা করি, ও বন্ধু বান্ধব আছে ওদের সাথে, এখানে এই অনেক সৌমিল আছে তেজকুনিপাড়া, সৌমিলের পাশে অনুষ্ঠান হইল,
আপনার
মেয়ে দিবসের বোধ হয় একটা প্রোগ্রাম,
মেয়ে দিবসের
প্রোগ্রাম,
মেহনতি মজুর,
ওখানে গান করলাম, আর ফুল নয় ভূপেন হাজারিকার গান
শুনি একটু,
আর ফুল নয় আর মালা নয় ফাগুনের কোন কাব্য, মধুরাত নয় মায়া চাঁদ নয় মানুষের কথা ভাবব, শুধু মানুষের কথা ভাবব। খুব খুব মানে ভালো হয়েছিল আর কি,
পুরোটা শুনি, পুরোটা শুনি।
যায় যদি যাক ঝরে পড়ে যাক,
মধুর মাধবিলগ্ন মিছে বারে বার ডাকব নয়ার দো চোখে অলেক স্বপ্ন শিল্পীর হাত গায়কের হাত হে প্রিয় রাখো হাতে হাত লিখি নব জীবনের মহাকাব্য আর ফুল নয় আর মালা নয় নয় ফাগুনের কোন কাব্য মধুরাত নয় মায়া চাঁদ নয় মানুষের কথা ভাব্য শুধু মানুষের কথা ভাব্য মানুষের কথা ভাব্য।
বাহ বাহ অসাধারণ গাইলেন। তারপর
তারপরে দেখো খুব খুশি ওই আমার কাশেম স্যারের বোধ হয় এখানে আমার গান শুনছে।
কোন কাশেম?
এই যে আবুল কাশেম, নৃত্য পরিচালক, ঝঙ্কা ললিত কলা একাডেমির প্রতিষ্ঠাতা।
আচ্ছা, তারপর কি হলো?
উনি পরে ওখান থেকে পরে পরের দিন এইটা তুই তো গান করস, তো গলা ভালো আছে, আয় আবার তোর গান শিখে।
তার আগে কি পরিচয় ছিল না কোনো?
না না, পরিচয় ছিল না।
আচ্ছা আচ্ছা,
এমনিতে উনি গান শুন নেই।
আচ্ছা,
ঢাকার পরে উনি
আপনি
গেলাম বিপ্লব দে, উনি আমার ঢাকার প্রথম গুরু, ওনার কাছে ওস্তাদ পলিনদের ছেলে।
আচ্ছা,
আমার সমবয়সী হবে কিন্তু এই সমবয়সী হলে উনি তো আমার গুরু।
জি,
ঠিক আছে। তো ওনার কাছে তালিম নিয়েছি, আর ফয়সাল আহমদ, ফয়সাল আহমদ ওনাদের কাছে শিখলাম। এইভাবেই
তো গিয়ে যখন আপনি ওখানে গেলেন, এর আগে তো আপনি কোথাও শেখেন না, শুধুমাত্র রেডিওতে শুনেছেন, টেলিভিশনে দেখেছেন, সিডিতে শুনেছেন গানগুলো, শুনে শুনে নিজের গানে তুলেছেন। তো যাওয়ার পর আপনি কি শেখা শুরু করলেন, কিভাবে শুনলেন? একদম স্যার একমাপ অনেক সময় থাকে না, তখন তো আপনার কলেজে পড়ে গেছেন, বয়স একটু বেশি হয়েছে, তাই না? লজ্জার বিষয় টিষয় থাকে, বাচ্চাদের সাথে বসতেন নিশ্চয়ই?
না, বাচ্চাদের সাথে না।
তাহলে
বাচ্চাদের সাথে না, আমার সমবয়সী ছিল।
আচ্ছা,
ওরা ওরা ছিল, ওদের সাথে বসতে।
কি শেখানো হতো সেই সময়?
এখানে নজরুল গতি করছি,
নজরুল গীতি শেখানো হতো। এর আগে আপনি কি গাইতেন? এই পাঁচমিশালি গান,
পাঁচমিশালি গান, এই যে আমাদের লোকজ গানগুলো,
গানগুলো
গানগুলো।
আচ্ছা, তো ওইখানে নজরুল সঙ্গীত শেখা শুরু করলাম।
হ্যাঁ, পরে নজরুলে ভর্তি হলাম, তখন এই নজরুলের প্রতি আগ্রহ। আবার আমার বাবা নজরুল গীতি করতেন।
আচ্ছা,
বাবা নজরুল গীতি, নজরুলের শ্যামা সঙ্গীত গুলো আছে না, এই শ্যামা সঙ্গীত গুলো করতো। এই নজরুলের শ্যামা সঙ্গীত কি?
হ্যাঁ হ্যাঁ, আপনি দিল খুলে গান রে ভাই, আপনার নাম দিল ভারত, আপনি আপনার মতো খেলেন, কোন সমস্যা নেই। বলেন
আপনার এই যে ও মাতোর ভুবনে জলে তো আলো, আমি কেন অন্ধ হয়ে দেখি শুধুই কালো। ও মা তোর ভুবনে জলে এত আলো, তুই নিত্য মহাপ্রসাদ বিলাস, কৃপার দুয়ার খুলি কেন চির শূন্য রইল মাগো, আমার ভিক্ষার ঝুলি বিন্দুবারি পেলাম না মা, সিন্ধু কোলে রয়ে তোর চোখের মাঝে পড়ে আছি, চোখের বালি হয়ে। ও মা জীবন মৃত এই দেহে মোর, চিতার আগুন জ্বালো। ও মা তোর ভুবনে জ্বলে এত আলো, নজরুলের এই শ্যামা সঙ্গীত গুলো করতেন, চমৎকার গান করতেন আমার বাবা। এদিনও বাবার এর থেকে আমি চমৎকার গাই না, কিন্তু আমি চমৎকার শুনছি বাবার কাছে।
অসাধারণ অসাধারণ। তো শিখলেন ওখানে নজরুলের গান, তারপর?
আর আমার যে আত্মার গান, যে আমাদের এলাকার লোকজ গুলা, এগুলা তো আমি
নেত্রকোনা ময়মনসিংহ এসে বৃহত্তর ময়মনসিংহ এর তো মানে মানে গানের ভান্ডার যাকে বলে, লোকজ গানের ভান্ডার, সেই ময়মনসিংহ গীতিকাই তো একাই তো অনেক,
একাই একাই অনেক। আমি এই যে পরে সুফিয়ানা গান তো আমার এই যে আত্মা টানে নেত্রকোনা
লোকজ গানের পাশাপাশি সুফিয়ানা গান,
সুফিয়ানা গান, সুফিয়ানা গান এগুলো করি। তো একদিন আমরা একটা প্রোগ্রামে গেলাম, এই সুফিয়ানা প্রোগ্রামে, তা আমি নজরুল গীতি করি। দর্শকের যে ওনারা যে সুফিয়ানা চাচ্ছে ওটা আমার মাথায় নেই, আমি তো আমার স্টাইলে নজরুল গীতি গাওয়া শুরু করে দিছি। একজন শুভেচ্ছা দকাইসা এই মাইক্রোফোন দিল বাড়ি, একার হারমোনিয়াম সহকারে আমার গায়ের উপরে বাড়িতে দিল, এই বেটা কি গান করো এসি। তখন থেকে আমার যে না আমার সুফিয়ানা গানের দরকার, মানে দর্শকের যে মতামতটা কি, এইটা আমি দর্শক না বুঝা গান করলে কি অবস্থা হয় সেটা আমি বুঝতে
পারছি।
হ্যাঁ, জীবনের জন্য শিক্ষা হয়ে গেছে আমার, আর ভুল হবে না। পরে এই যে সুফিয়ানা হন, তো সুফিয়ানা বহু
সুফিয়ানা কার কাছ থেকে শিখলেন?
সুফিয়ানা আপনার যদি উনি সুফি সাধক না, তবে উনি বুঝে খুব আমাদের এই যে মিনহাজুর রহমান,
ওর সাথে পরিচয় হলো কিভাবে?
নেত্রকোনা গেছিল।
আচ্ছা,
বাউল গানের গান রেকর্ডিং এর জন্য। তখন দেখিয়া ওনার কাছে বহু কালেকশন আছে।
আচ্ছা,
আমি ওনার কাছ থেকে শুনছি এবং অনেক তাত্ত্বিক জিনিস আমি ওনার কাছে অনেক কিছু পাইছি। আমার গুরু ভাই ভালো বোঝেন, ভালো জানেন।
আচ্ছা, ওনাকে গিয়ে বললেন যে ভাই আমার সুফি গান আগ্রহ আছে, তারপরে উনি আপনাকে
বাসায় নিয়ে গেল।
আচ্ছা,
বাসায় নিয়ে ওনার একদম রুম ভর্তি বই, বই ভর্তি না, আজকালকাল গাইলে হবে না, জানতে হবে একটু।
জি,
বুঝছেন, আপনার গানের ভিতরে ডিপে না গেলে কেমন হবে। এই ওনার কাছ থেকে সংগ্রহ করছি। এরপরে আমাদের সুনীল কর্মকার একজন অন্ধ বাউল আছে,
ওনার সঙ্গে পরিচয় হলো কিভাবে?
উনি আমার ময়মনসিংহের লোক,
মানে একই ঘরনায় কাজ করতেন, এই পরিচয়।
উনি পালা রাত্রে আপনার মালদুরা পালা একেবারে সন্ধ্যার থেকে শুরু করবে, সারাত্র পালা করবে,
চলতে থাকবে।
হ্যাঁ, চলতে থাকবে।
কতদিন শিখলেন এই সুফিয়ানা গানগুলো?
সুফিয়ানা গানগুলো তো এখনো শিখছি।
না না, মানে কত, মানে কোন সালে শুরু করলেন? ঠিক মনে নাই, কয় বছর আগে আসতে গান? অনেক
আজ থেকে তো 15-20 বছর আগে।
তাহলে তো সুফিয়ানা গলাটা অনেক ভালো আছে। আমরা একটা সুফিয়ানাটা শুনি আপনার কাছ থেকে, যে কোনো একটা সুফিয়ানা গান পুরোটাই শুনবো। হ্যাঁ,
সংসার তত্ত্বের,
হ্যাঁ হ্যাঁ, চমৎকার শুনি।
সংসার তত্ত্বের জালকা সাহেবের সংসার তত্ত্বের গানটা। আমি চাহিয়া দেখি নাই গিয়াছে বেলা, প্রাণপণে কতই খেলেছি খেলা মায়া কামিনীর সঙ্গে, কত রঙ্গে ঢঙ্গে ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়া আধারে ঘিরিল, কোথায় যাই বলো কে দিবে আমারে পথ দেখাই, আরে আধারে ঘিরিল, ভেবেছিলাম আগে তারাই হবে সাথী, একসঙ্গে যাব করে হাতাহাতি, এখন আসি আসি বলে সবাই গেল চলে, আসি আসি বলে সবাই গেল চলে, আর তো এলো না কেউ ফিরিয়া ধারে ঘিরিল, কোথায় যাই বলো কে দিবে আমারে পথ দেখাই, আরে আধারে ঘিরিল, আমার কাছে তে শিয়ালে ডাকে প্রেমরার গন্ধ, সদাই হাই হুতাশ নিঃশ্বাস বন্ধ, আবার ভূতে আগুন জ্বালায় মাঝে মধ্যে নিভাই, ভূতে আগুন জ্বালায় মাঝে মধ্যে নিভাই, কিলকিল করে উঠে হাসিয়া আধারে ঘিরিল, কোথায় যাই বলো কে দিবে আমারে পথ দেখাই, আরে আধারে ঘিরিল, আমার সামনে শ্মশান ভোগ সঙ্গে নাই কেহ, ভারী বোঝা মাথে শিহরিছে দেহ আমার বিপদহারি, জালালের কান্ডারি বিপদহারি, জালালের কান্ডারি ভীতি বিপদ দাও, নাশিয়া আধারে ঘিরিল, কোথায় যাই বলো কে দিবে আমারে পথ দেখাই, আরে আধারে ঘিরিল।
বাহ বাহ বাহ, অসাধারণ। আমি ঠিক জানি না, মানুষ একটা কথা আছে না যে যত বেশি পড়ে তত নাকি খাঁটি হয়, সোনা যত বেশি আগুনে পুড়ে যায় তত বেশি নাকি সেটা খাঁটি হয়। সেই জায়গাটা থেকে এই মানুষটার জীবন, যে কষ্টের জীবন, সেই কষ্টের জীবনে বিভিন্নভাবে গানের প্রতি বাধা নিষেধ এসছে বিভিন্নভাবে, কিন্তু সেই মানুষটা ততই বেশি পরিমাণে গানের দিকে ডেভোটেড হয়েছেন। সেই জীবনের গল্পে আমরা ফিরছি। তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, ফিরি আপনার কাছে দিলভার ভাই, আমরা একটা গান শুনি, ঠিক আছে, তারপরে কথায় ফিরবো।
গান বলি আমাদের নেত্রকোনা এলাকার
জি
উকিল মুন্সির বেশ একটা পপুলার গান
বাজাও।
আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে কর তোমার মনে জাহালয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালয়, নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছিলাম এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সেই সময়, ও বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরারে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয় রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয় বন্ধু আরে কর তোমার মনে জাহালয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালয়, নিঠুর বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া তোমারে প্রেম বিকি দিয়া, করব না প্রেম আর যদি কেউ কয় ও বন্ধুরে, উকিল মনসির হইল জানা কে বলি সুরের কারখানা রে বন্ধু, সুরে সুরে বেওয়ায়ালা হয় বন্ধু আরে কর তোমার মনে জাহালয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালয়, আমার গায়ে যত দুঃখ সয় রে বন্ধু, আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে কর তোমার মনে জাহালয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালয়। জাতীয় সঙ্গীত বললে চলে,
সেটাই হয়ে গেছে, মানে সবার মোবাইলে মোবাইলে এবং সবার কাছেই খুব পছন্দের গান। আমাদের বাড়ি সিদ্দিকী তো এই গানটাকে অনেক জনপ্রিয় করেছে
খুব পরবর্তী বাড়ি, মূলত বাড়ি বাই আপনার উকিল মুর্শিদ নিয়ে আসছে, আজ থেকে শ্রাবণ মেঘের দিন করার আগে উকিল মুন্সির কেউ
না, এই না চেনার জায়গাতে না আমরা এরকম অসংখ্য মানুষ পাবো যারা এরকম নীরবে নিভৃতে গান করে যাচ্ছে, অন্তরের গান করে যাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে চিনি না। জালাল খার গানও মানুষ শুনছে, নাচছে সে গান সাথে, জালাল খাকে চিনে না। আপনি তো তার ব্যাপারেও অনেক অনেক দিন গান সংগ্রহ করেছেন, গান ইয়ে করেছেন, তো জালাল খার ব্যাপারে আপনি আগ্রহী হলেন কেন?
জালাল খার এই জন্মের পর থেকেই আপনার আমাদের অলিগুলি মহল্লা গ্রামে যেখানে দেখবেন এখানেই শুনবেন জালাল খার গান,
কিন্তু অনেকে বোঝে না এটা জালাল খার গান,
না অনেকেই বোঝে না, অনেকে বুঝে না আপনার যে এই কেউ করে বাচ্চা কিনা, এটা তো ওই গানটা জালাল খা সাহেবের গান। এরপরে আপনার সে পারে তোর বসত বাড়ির, এই পারে তোর বাসা, ভবদরিয়া পারে দিতে কেমনি করলে আসা, ওইটা জালাল খা সাহেবের গান। এরপরে আপনার এই আরো সাধক কবি আছেন ওখানে জালকার মতো,
জি না, অসংখ্য অসংখ্য গান আছে জালকার। সেই প্রসঙ্গে আমরা নাই বা গেলাম, আমরা একটু আপনার কাছ থেকে শুনি, আপনি শিখলেন নজরুলের গান, ঠিক আছে, নজরুলের গানের শেখার প্রসঙ্গে ছিলেন। আচ্ছা,
এখানে আরেকটা কারণও আছে, কারণটা আমি যদি বলি, জালকার সাহেবের নজরুল গীতিতে জালকার সাহেবের সুরের একটু প্রভাব পাওয়া যায়।
আচ্ছা আচ্ছা,
কিরকম? যেমন ধরেন এই যে এই নজরুল ইসলামের একটা গান আছে, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, হ্যাঁ এরকম জালাল খা সাহেবের গান আছে। এই যে দিলের খবর রাখে যে জন ধরতে গেলে হয়াকুল, এরকম সুরে আর কি, কথাগুলো আমার পুরোটা মনে নাই, কিন্তু এটার একটা কারণ আছে। আপনি দেখেন নজরুল ইসলাম ছিলেন, নজরুল ইসলামের ভিতরে জালাল না ঢুকলে নজরুল ইসলামও
এত বড় ময়মনসিংহ লোক ছিলেন, সে কারণেই হয়তো বা একদম পুরোপুরি
সেইটাই, সেই সূত্রে আর কি, মানে নজরুল জালাল খা সাহেব আবার আব্বাসউদ্দিন সাহেব করছে অবধারিত সত্য যে আপনার
প্রভাব আছে,
প্রভাব আছে। আমি ঝংকার ললিতকলা একাডেমিতে গান শিখি, খুব এখানে খুব মজা করে, বিপ্লব দে উনি খুব মজা করে গান শিখে আর কি। আমাদের যে ক্লাসমেট ছিল বা আমরা যে একটা পরিবার ছিল এখানে, খুবই ফ্রি ছিলাম এইভাবে আপনার বহুদিন করার পরে একটা এতে পড়ে যাই প্রেমের ফাঁদে।
শুনি কিভাবে বললেন?
নেই ওই ওখানে গান করতে যাই, গান ক্লাসের শেষে আমরা একসাথে বের হই,
মেয়েটা
গান শিখতো।
আচ্ছা, কি নাম ছিল মেয়েটার?
মেয়েটার নাম ছিল আপনার ডালিয়া।
আচ্ছা আচ্ছা, ওকে।
ডালিয়া সাথে আমি আসতাম, এখন এই মোহাম্মদপুরতে পাড়িয়া সংসদ ভবনের ভিতর দিয়া মণিপুরি পাড়ে আসতাম।
জি,
মণিপুরে সংসদ ভবনের কোনাতেই বাদাম বিক্রি করে।
আচ্ছা,
এই বাদাম কিনি, বাদাম খাই, দুই টাকার বাদাম কিনে খায় খায় দিক দিয়ে মণিপুরি পাড়ে আসতাম। আবার আমি থাকতাম তেজকুনি পাড়া, এই তেজকুনি পাড়া থেকে মণিপুরে পাড়া হইয়া ওকে নিয়ে আবার আমি যেতাম এই একাডেমিতে এই বাদাম। তাহলে এই আজকাল তো বুঝে নেই এখন এই এই বাদামের প্রেম ভালোবাসার নাই, বাদাম খাওয়ার
এখন চাইনিজ রেস্টুরেন্ট,
আমার তো ওই ক্ষমতা নাই যে আমি চাইনিজ রেস্টুরেন্টে যাব ট্রাই করবো। পরে অনেক লোকটুপ দেখানোর পরেও আমি ওই লোক আমি ওগুলো আর মনে করি না আর কি।
মানে কি, মানে মেয়েটা কি রোগ দেখালো আপনাকে?
এই যে খুব পয়সাওয়ালা,
মানে খুব ধনী
দুলালি ছিলেন। আমি যে বিয়ে করলে হয়তো বা আমি আজকে আমি যা করছি সেটা করতে পারতাম না।
কেন কেন এটা কেন কেন মনে হলো আপনার কাছে? সেও তো গান শিখতো।
না, গান শিখতো,
তাহলে
গান শিখলেও আমি যে এই যে এখন যে কাজকর্ম গুলো করতে সেগুলো করতে পারতাম না,
মানে আপনার সোশ্যাল স্ট্যাটাসের সাথে বাধাপ্রাপ্ত, এই জন্য আপনি
না, আমার স্ট্যাটাস যে তার চেয়ে বড় তা না।
জি,
আমি যে বললেন যে মাটির মানুষ,
ভাই সেটাই বলতেছিলাম,
সেটা আমার ডাইকাই না, আপনি মাটির মানুষ বলতেন না।
হ্যাঁ,
আমি গাড়ি বাড়িতে চলতাম ওই চিকচেক করে, তখন আমার ডাকতেন না, এটা সব মালিকের ইচ্ছা।
সেই জন্য আপনি মানে না করে দিলেন?
সেই জন্য না করে না, এটা বেদা তাদের থেকেই যে তোকে এইভাবে রাখা দরকার।
আচ্ছা, মেনে নিলেন।
হ্যাঁ, একটা জিনিস কিন্তু আমাদের মানতে হবে যে যাকে যেভাবে রাখার দরকার আল্লাহ সেভাবে রাখে।
একটু দারুণ কথা বলেছেন রে ভাই,
মানে আপনার আমার আমার এক চেয়ে বেশি হইলে আমি সমাজের কোন ক্ষতিকারক হইতে পারতাম, আল্লাহ এই জন্য আমার এইভাবে রাখছে, তুমি এইভাবে থাক, আমার কাছে টাকা দিবেন, নেত্রবেলা গেলে শেষ, সব শেষ, কারণ আমার এটাই অতৃপ্ত একটা শিল্পীর আত্মা অতৃপ্ত, সেটাকে আপনি টাকা দিয়ে পরে মাফ করা বা অন্তরটাই সবচেয়ে।
আচ্ছা,
বড় জিনিস।
আমরা একটা গান শুনে ফেলি, চলুন, কোনটা করবেন?
আর একটা আমার গান করি,
করেন
বারো মাসি
চমৎকার।
কই রইলা রে বধু কই রইলা রে,
বারো মাসের তেরো পার্বণ রাখছি মনে মনে বধু কই রইলারে, বৈশাখ মাসে কাঁচায় আমের ভর্তা বানাই দেব, জ্যৈষ্ঠ মাসে মিষ্টি ফলের রস বানাইয়া দেব, আর আষাঢ় মাসরা ভাষা পানি উকিলের গান গাব, শ্রাবণ মাসের অঝোর ধারায় বৃষ্টিতে ভেজাব, বধু কই রইলা রে বধু কই রইলা রে কই রইলা রে বধু কই রইলা রে। ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ তোমায় আইনা দেব, আশ্বিন মাসে আইসনা ধানের মুড়ি মুয়া দেব, আর কার্তিক মাসে খোলসা ভাজা গরম ভাতে দেব, অগ্রাণেতে নতুন ধানের পুলি বানাই দেব, বধু কই রইলা রে বধু কই রইলা রে কই রইলা রে বধু কই রইলা রে। পৌষ মাসে রোদের বেলায় গায়ে তেল মাখাব, মাঘের শীতে তোমায় একটা নকশি কাঁথা দেব, আর ফাল্গুন মাসে শিমুল ফুলের মালা গেঁথে দেব, চৈত্র মাসে বার্নি মেলায় আলতা কিনা দেব, বধু কই রইলা রে বধু কই রইলা রে কই রইলা রে বধু কই রইলা রে। আরেক পর্ব আছে রে বধু বলবো মুখে কানে, আরেক পর্ব আছে রে বধু বলবো মুখে কানে, দিলবাহারের মনের দুঃখ বোঝাইব সান্দুরে, বধু কই রইলা রে বধু কই রইলা রে কই রইলা রে বধু কই রইলা রে বধু রে বধু কই রইলা রে বধু কই বধু কই রইলা রে।
বধু তো হয়েছে নিশ্চয় জীবনে, বধুর গল্পটা একটু শুনতে চাই আমরা।
আমি ঢাকাতে থাকি, এই যে বললাম এই যে গান করি, কোন কাজে কর্মী মন চায় না,
শুধু
91 আমি বিআরডিবিতে চাকরি নিয়েছি।
আচ্ছা আচ্ছা,
বিআরডিবিতে চাকরি ছেড়ে দিছি গান বন্ধের জন্য।
হ্যাঁ হ্যাঁ,
মানে উচাটন মন ঘরে রয় না, আমার ঘরে রয় না, পরে চিন্তা করলো আম্মা আর ভাইয়েরা মিলা, আমারও আমার ছোট কিন্তু বুঝে খুব বেশি, বুঝে মানে যে ভাইয়ের তো একটা গতি তাকে ধরাতে হবে, তার সঙ্গে জীবন চলবে না। তখন এই যে বললো যে তুমি আসো বাড়িতে, এক জায়গায় যাইতে হবে, বললো আমি গেলাম বাড়িতে, যে আম টাম নিয়ে আইসো, আম নিয়ে আইসো, মানে এই যে আমার মেয়ে দেখতে যাবো, তখন আমটা খাতে আম নিলাম, ফজলি আম। আমার মামার সাথে আবার যোগাযোগ আছে তাদের, আমার ভাইদের আর কি, নিয়ে গেল আম, নিয়ে গেলাম, নেওয়ার পরে এই আমার নিয়ে আসলো ময়মনসিং, পরে বললো সেলে শিল্পী মানুষ, শিল্পীর তো একটা ডাকডম আছে, শিল্পী মানুষ, আর মেয়ে পছন্দ হলো, আমাকে পছন্দ করলো, তখন চেহারাটা ভালো ছিল, আপনার এই যে এই বিয়ের এ হইল আর কি,
রাজি হয়ে গেলাম,
রাজি হয়ে গেলাম, রাজি হয়ে গেল একারে, এই যে 73 বিয়া। হ্যাঁ, পরে ওখানে ডেট করলো, ডেট করলে পরে ওনারা এতে আসছে বাড়িতে।
আচ্ছা,
মানে আমার মামা শ্বশুর বাড়িতে, ওখানে আমার শ্বশুর মারা গেছেন যেহেতু বাড়িতে কেউ থাকে না, খালি বিটা করে রয়েছে, তো এখানে আমার পারিবারিক সবাই পরিবারের সবাই মিলে বিয়ে করলাম। এই আমার শ্বশুরের একমাত্র মেয়ে, তো সবই আমার উপরে অর্পিত হয়েছে, বললো আমার শাশুড়ি যে বাবা এখানে যা আছে সব তো তোমারই, তুমি এগুলো দেখাশোনা করো, তা আমার তো আর এগুলো মন চায় না, দেহ সম্পত্তি করে কি আমি গান বাজনার দিকে বেশি দৌড়ি। হ্যাঁ, তখন ওরা স্ট্রাইক করলো যে না, এই গান বন্ধ করা যাবে না, বন্ধ করে সাংসারিক হইতে হবে, কোনোভাবেই পারে না। হ্যাঁ, এই যে গান আমার একটা ঝংকার শিল্পী গোষ্ঠী একটা প্রতিষ্ঠান আছে, এটা আমার হাতেই গড়া, ওখানে প্র্যাকটিস করি আমি, বিশ্বাস করবেন আমার সাইজ পর্যন্ত চর্চা করি না,
মানে শুধুমাত্র পারফরমেন্স করে যাচ্ছে।
হ্যাঁ, আমি আমি বাইরে চর্চা করি, আমার এই প্রতিষ্ঠান আছে ওখানে, এমনি তো বউর খিজালত যেটা বলি আর কি, আমরা খিজালত জ্বালা যন্ত্রণা, এরপরে আপনার মানুষেরও জ্বালা যন্ত্রণা আছে।
আচ্ছা,
মানুষের জ্বালা যন্ত্রণা, আপনি গান বাজনা করতে গেলে ঢিল, আপনি যখন ক্লাসিক্যাল করবেন, এটা তো আপনাদের, এটা তো ওরা বলবে না, তা ডিল, একেবারে ডিল কইরা তো পাগল হয়েছে এটা, না মানে একেবারে যন্ত্রণায় হয়েছে আর কি, বুঝছেন? আর চুপ করে বসে থাকি যে জানি যে আমার ডিল দিছে ওইটার জন্য, আমি যে পাল্টা সারগম করতেছি এটা তার ভালো লাগছে না। আয়সা বসে থাকে গান শুনবে, দেখ বাবা তুমি আসছো কি করবা, গান শুনবো তো, আমি তো গান করতেছি না, আমি তো প্র্যাকটিস করতেছি, এটা তার ভালো লাগে না, এই যে গেল হয়তো বা দূর থেকে ডিল মারছে, আমি বলতে পারবো না যে মারছে,
গান শোনাস নাই বেটা তুই শোনাইছ সারগাম, এই জন্য ডিল কা।
এরপরে বাসায় আসলাম, দরজা বন্ধ,
দরজা বন্ধ,
দরজা বন্ধ মানে মোবাইল অফ করে রাখছে। আমি আইসা দরজা আইসা
কটার দিকে বাসায় ফিরেছেন?
প্রায় দিনই আমার এগারোটা সাড়ে এগারোটা বারোটা এই
আসি,
গ্রামের এলাকা তো দশটা বাজ দিয়ে ঘুম, দশটা বাজ দিয়ে ঘুম, দশটা বাজ দিয়ে সব ঘুম দিব, এই যে আমার তো অবস্থা টাই। আর শীতে আয়েরি গানের জন্য ঠান্ডা খাইতে হয় আমাদের, তো আপনাদের তো এই যে গরম করার মেশিন আছে ওখানে, তো গরম করার মেশিন
গ্রামে গঞ্জে,
গ্রামে গঞ্জে
তো কি হয় মানে বউরে মান ভাঙান কিভাবে, দরজা খোলো খুলো খুলো দ্বার রাখিও না
বাইরে, আমার
বাইরে দাঁড়ায় এমন। একদিন তো এটা করে চলে আসছি আমি, এই আবার ঝঙ্কারে এসে শুনলাম, আমরা স্টেজের মধ্যে গদি করছি আর কি, গদি গাই দেয়া শুয়ে রয়েছি, পরে সকালে গেলাম, সকালে মাস্টার্স তরকারি টরকারি নিয়ে আমাদের উঠলাম, বাসায় উঠলাম, মা ঘুষি আপনার মুখটা কেউ দেখবে না, সবাই সবাই দেখবে হাতটা কি আনছেন, টাকাতে গেলেন কি নিয়ে আসছে, পুটলাটা কত বড়, আর মা শুধু দেখবে মুখটা, আমার ছেলে আসছে রাস্তায় কিছু খায় নাই শোকারিছে, বুঝছেন? এই মা আর কিছু করতে পারি না ভাই, মা বাড়িতে থাকে মনে হইলে অন্তরটা ফাইটা যায় আমার জন্য, কিন্তু কি করবো বলেন। আমি বলছি মা আমার তো এবিসি রেডিওতে আমার সাক্ষাৎকার নেবে, আপনার কথা বলছি, খুব খুশি মা, মা ছাড়া দুনিয়াতে কেউ নেই, আপনার দুনিয়া একদিকে আপনার মা একদিকে, এত দোয়া এত ভালোবাসা আপনার মা বাবা ছাড়া আর দুনিয়াতে কেউ করবে না।
মা নিয়ে কোনো গান করতে চান আপনি, যদি কোনো আপনার বা আপনার মা পছন্দ করে এরকম কোন একটা গান যদি করতে চান মার জন্য এই মুহূর্তে?
গান লিখি আমি, অনেক গান লেখা আছে আমার, কিন্তু মা নিয়ে কোনো গান আমি শেষ করতে পারিনি, মনে হয় যে আরো বাকি আছে,
এই কথাগুলো মার জন্য ঠিক হচ্ছে না, আরো বেশি লাগবে,
আরো বেশি লাগবে, এই জন্য আমি পারিনি, মার গান লিখতে পারি না, কিন্তু গায়ে আমি মার গান করি, আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, আমি হাজার গান তোগে শোনাই, আমি হাজার গান তোগে শোনাই, মায়ের গান তো গাই না, আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, আমি মায়ের দেখা পাই না, এই পৃথিবীর মাটি নিয়ে করি অনেক যত্ন, ফসল ফলাই ফুলকে ফুটাই পাই যে মানিক রত্ন, করি অনেক যত্ন শুধু মার প্রতিমার মাটি, আমি জানি না তো কত দামি, শুধু যার চেতনায় চেতন আমি আর তো কিছু চাই না, আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, আমি মায়ের দেখা পাই না।
অসাধারণ অসাধারণ,
আজকাল বেলাটা ভারী হয়ে গেছে
না, ঠিক আছে, মানে আমার কাছে মনে হচ্ছে আজকে আমি শ্রোতা, বুঝছেন? সোজা কথা যেটা বলি, আমি যেভাবে কথা বলতেছি একদম ঠিক সেভাবে বলি সবার সাথে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে আমি শ্রোতা, আমি প্রেজেন্টার না বা আমি হোস্ট না আজকে এখানে, আমার শুধু শুনতে ইচ্ছা করছে সোজা কথা যেটা, কিন্তু আপনি খুব অল্প অল্প করে বলছেন, আমার মনে হচ্ছে আরো বলেন আরো বলেন।
এই যে
একটু কথা আসলে আমি মানুষটাই তো একটা ছোট মানুষ, আমি আপনাদের মতো বা অন্যদের জন্য মতো না, আমি কিন্তু ছোট মানুষ, ডালভাতের মানুষ।
আপনি আপনার ষাট বছরের জীবনের কাহিনী আজকে রেডিওতে বলতে এসছেন, খুব অল্প সময়ই আপনার জন্য, কিন্তু এই ষাট বছরের যে জীবনের কাহিনী প্রত্যেকটা বাক কি পরিমাণ ইন্টারেস্টিং, আমাদের শ্রোতা যারা এতটুকু শুনেছেন এবং যারা ওনার কাছাকাছি থাকেন তারাই ভালো বুঝবেন। আমি গলায় যে গামছাটা আপনি ঝুলিয়েছেন, এই গামছাটা আমাদের শ্রোতারা এতক্ষণে দেখে ফেলেছেন, আপনারা ফেসবুকে চলে আসতে পারেন। এই গামছার একটা বিশেষ স্টোরি আছে, মার প্রসঙ্গ যেহেতু চলেই এসছে আমরা একটু শুনি, এই গামছার পেছনের কাহিনীটা কি?
গামছার পেছনের কাহিনীটা, আমি মাজারে যাই, অনেক মাজারে গেছি, মাজারে দেখলাম যে এই যে আপনার খরমপুর লেংটা বাবার মাজারে তারা গামছা কিনে ওরা মাজারে ছোঁয়ায়, ছোঁয়া পরে গলায় দেয়, মানে এটা এই পীরের ভক্ত বা এরকম। আমি খাদম ধরকে বললাম, ভাই মা বাবার উপরে কি কোনো পীর আছে? কই না না না, তাহলে আমি পীরের এই মাজার ছোঁয়াবো না, আমি গামছা এনে কিনে নেই, আমার কাছে দিই বাবা, নাই মার কাছে দিই, যে মা আমার গামছাটার মধ্যে একটু ফুঁদে দাও আল্লাহর হস্তে, আমি গান বাজনা করি জীবনে তো কিছু করতে পারি নাই, তে আমি যখন গান করব মা তোমার গামছাটা আমার গলায় থাকবে। মা বললো যে আর কত পাগলামি করবে রে বেটা, পরে আমার কাছে দিলাম গামছাটা, দিয়ে মা মুখটা মায়ের মুখ মুইচা হ্যাঁ আমার কাছে দিল, আমি তখন থেকে গামছাটা আমার গলায় থাকে, গান করার সময় গলায় থাকে। আমার আপনাদের দোয়ায় মার কথা যখন মনে হয় তখন আর আমার এ হয় না, আমার গান খারাপ হয় না,
সেটা দেখছিলাম আমার। এবং এই গামছা আপনি কিছুদিন পর পর নতুন একটা গামছা কিনেন, যতদূর জানি, কিনে আপনার মার কাছ থেকে মার দিয়ে ছুঁয়ে নেন, মার মুখ মুছায় নেন, নিয়ে আপনি গলায় নিয়ে গামছাটা পরেন, যেখানে জানি গামছা থাকে
আমার সব। আমি এই প্রাইম মিনিস্টারের সামনে গান করছি তো গামছা গলায় দেয়া, তো আমার বলল যে আপনি তো ছবি দিলাম কি পাশ লাগে, আমার পাশের মধ্যে ছবি দিয়েছি গামছা নাই, কয়ে আপনার তো ছবির মধ্যে গামছা নাই,
আপনি গামছা খুলে যান,
আপনি আমার তো আমার এই গামছা ছাড়া আমি গান করতে পারবো না, আমার মার চেয়ে বড় এই দুনিয়া আর কেউ নাই, প্রধানমন্ত্রী কি, প্রধানমন্ত্রী হিসেবে আমার কিছু আসে না, আমার মা যা রক্ত মাংস খেয়ে আমি দুনিয়াতে আসছি, সেই মাকে মার সত্তাটা আমার কাছে, এটা আমার পাহাড়ের সমান, ওইটা আমার কাছে থাকবে, আমি মার মার এটা থাকবে, করতে ছবি লাগবে, তারা ছবির বন্দোবস্ত করতেছি। পরে আমি নিচে কম্পিউটার দোকানে গিয়া
গামছা পরে
গামছা পরে পাঁচ মিনিটের মধ্যে ছবি দিল, পরে অবশ্যই জমা দিলাম, পরে পাঁচ দিল গামছা দেয়।
এই হচ্ছেন আমাদের দিলবাহার, যাকে আজকে আমরা আমাদের হ্যালো ইট 920 তে উপস্থাপন করেছি। খুব অল্প সময়ে একজন শিল্পীকে আমরা চেনানোর চেষ্টা করেছি, গান কি তার কাছে, মা কি তার কাছে, মাটি কি তার কাছে, এবং তার স্যাক্রিফাইসগুলো কি। সে চাইলে অনেক বড় লোক হতে পারত, এক ধনী দুলালি তার কণ্ঠ শুনে তার প্রেমে পড়েছিল, তাকে অনেক বড় বড় অফার দিয়েছিল, সে যায়নি, কারণ সে মনে করে সৃষ্টিকর্তা তাকে এভাবেই বানিয়েছে, তাকে মাটির কাছাকাছি থাকতে হবে। সে মাটির গান গায় এবং তার কণ্ঠে ক্লাসিক আছে, তার কণ্ঠে নজরুল আছে, তার কণ্ঠে সুফিয়ানা আছে, তার কণ্ঠে জালাল খা আছে, তার কণ্ঠে লোকজ গান আছে, কি নেই তার কণ্ঠে, সবই আছে, কিন্তু সে একজন মাটির মানুষ, মাটির মানুষ এবং গান করেন অসাধারণ। তার ভক্তি মায়ের প্রতি, তার সম্মান হচ্ছে মায়ের প্রতি। তার বাবাও অনেক সুন্দর গান করতেন, তার পাওয়া প্রথম দশটা টাকা সেই গেঞ্জি পরে বাবার শেষ বিদায় নিয়েছেন, সেটা তার জীবনে একটা, একই সাথে তার জীবনে পাওয়া এবং না পাওয়ার অনেক বড় একটা স্মৃতি। এই মানুষগুলোই আমাদের হ্যালো ইট 920 মানুষ। আমরা বিশ্বাস করি এরকম লাখ লাখ মানুষ আমাদের কাজকে শুনেছেন, যারা দিলবাহারের মতো অন্তর নিয়ে আমাদের এই সমাজে আছেন। বাহার ভাই, আমরা অনুষ্ঠানের তো একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনার একটা গান দিয়ে আমরা শেষ করব, তবে তার আগে কিছু বলা কি বাদ পড়ে গেল, কিছু কি বলতে চান?
না, বলার কি আছে, বলার তো আমার বলার, তবে গামছা নিয়ে একটা গান আছে আমার,
গামছা নিয়ে করবে, গামছাটাই করবেন, গামছাটা আগে শুনি তারপরে অন্য একটা শুনবো। হ্যাঁ,
আমাদের এই যে বন্ধু আইও আইও রে বন্ধু হাওয়াই গাড়ি দিয়া, যাইবার বেলা যাই বন্ধু টম টম গাড়ি দিয়া, কারণ হলো আপনার এখন আমাদের নদীমাতৃক এলাকা হাওড় এলাকা, আমাদের এখানে কিন্তু এখন আর এই যে নদীর বুকে আগে আগে পাল তুলে নৌকা যাইতো, এখন আর এটা যায় না, এখন ব্রিজ দিছে, এখন এটা যায় টমটম গাড়ি, এই নদীর বুক দিয়ে এখন টমটম গাড়ি যায়, এই টমটম গাড়ির গানের টাইটেল টমটম গাড়ি। বন্ধু আইও আইও রে বন্ধু হাওয়াই গাড়ি দিয়া, তুমি যাইবার বেলা যাইও বন্ধু টমটম গাড়ি নিয়া রে বন্ধু, যাইবার বেলা যাইও রে বন্ধু টমটম গাড়ি নিয়া রে বন্ধু, আইও আইও রে বন্ধু হাওয়াই গাড়ি দিয়া রে বন্ধু হাওয়াই গাড়ি দিয়া, তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে বহু দূর, তোমার বাড়ি আমার গো বাড়ি
মধ্যে বহুদূর কাছে আইসা গাইও বন্ধু বিচ্ছেদের সুর বন্ধু কাছে আইসা গাইও রে বন্ধু বিচ্ছেদের সুর বন্ধু আইও আইও রে বন্ধু হাওয়াই গাড়ি দিয়া রে বন্ধু হাওয়াই গাড়ি দিয়া কোথায় কেমন আছরে বন্ধু এই বৈশাখের রোদে কোথায় কেমন আছরে বন্ধু এই বৈশাখের রোদে তোমায় নিয়ে স্নান করিব ব্রহ্মপুত্র নদের বন্ধু তোমায় নিয়ে স্নান করিব ব্রহ্মপুত্র নদের বন্ধু আইও আইও রে বন্ধু হাওয়াই গাড়ি দিয়া রে বন্ধু হাওয়াই গাড়ি দিয়া নেত্রকোনার বালিশ মিষ্টি তোমারে খাওয়াইব নেত্রকোনার বালিশ মিষ্টি তোমারে খাওয়াইব দিলবাহারের মায়ের গামছা তোমার গলায় দেব রে বন্ধু দিলবাহারের মায়ের গামছা তোমার গলায় দেব রে বন্ধু আইও আইও রে বন্ধু হাওয়াই গাড়ি দিয়া রে বন্ধু হাওয়াই গাড়ি দিয়া তুমি যাইবার বেলা যাইও রে বন্ধু টমটম গাড়ি নিয়া রে বন্ধু যাইবার বেলা যাইও রে বন্ধু টমটম গাড়ি নিয়া রে বন্ধু আইও আইও রে বন্ধু হাওয়াই গাড়ি দিয়া রে বন্ধু হাওয়াই গাড়ি দিয়া রে বন্ধু টমটম গাড়ি নিয়া
বলেছিলাম যে আরেকটা গান আমরা শুনবো কিন্তু এই গানের পরে আসলে মায়ের গামছার পরে আসলে আর কোন গান হতে পারে না কারণ গানের যে ভূমিকা আপনারা শুনেছেন আমরা আজকের এই অনুষ্ঠানটি শেষ করতে চাই আর কি কোন গান গাওয়ার শখ আছে তারপরে আপনার যদি মনে চায় আপনি গাইতে পারেন আমাদের মতে দিস ইজ এনাফ মানে এরপরে আর কোন গান এটুকু হলেই হয়েছে গলাটাও একটু সমস্যা করছে আজকে প্রিয় শ্রোতা আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ হবে আমরা সাধারণত অনুষ্ঠানের গান দিয়ে শেষ করি কিন্তু যে গানগুলো হয়েছে সে গানের পরে আসলে আর কোনো গান লাগে না এবং আজকের অনুষ্ঠানের একটা বিশেষত্ব হচ্ছে আজকে আমরা দুজনকে এখানে উপস্থাপন করেছি প্রথম ঘন্টায় একজন মানুষকে আমরা এখানে আপনাদেরকে দেখিয়েছি যে মানুষটি মানুষের জন্য কি পরিমাণ কাজ করছেন এবং দ্বিতীয় স্টোরিতে আমরা আজকে একজনকে দেখালাম যে মানুষটি মাটির মানুষ এবং মাটির গান করে ফিরছেন লাখো মানুষের কাছে এরকম মাটির মানুষদের নিয়ে আমাদের হ্যালো ইট 920 আগামী পর্বে আমরা আবারও ফিরে আসতে চাই আজকের মতো কিপ্রিয়ার পক্ষ থেকে শুভরাত্রি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমরা শেষ করি আজকের মতো আমাদের হ্যালো ইট 920 অনেক অনেক ভালো থাকুন সবসময় এবিসি রেডিওর সাথেই থাকুন শুভরাত্রি
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো ইট 920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
This track was downloaded from FusionBD.com.